This track was downloaded from FusionBD.com.
অপার রহস্যময় বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্য বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোন ঘটনাই সার্বজনীন নয়।
তারতম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আরজে কিপ্রিয়া, শুনছেন এবিসি রেডিও FM 89.2। এখন থেকে শুরু করে রাত দুটো পর্যন্ত আমাদের জার্নি এবং ডর মানে আপনি নিশ্চয়ই জানেন বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গাতে লুকিয়ে আছে হন্টেড প্লেস। সেই হন্টেড প্লেসগুলোতে ধারণ করা হয় ডর। এ সপ্তাহে আমরা এরকম একটি জায়গাতে বসেই ধারণ করেছি ডর, যেখানে গিয়ে পুরো টিম বিভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হয়। প্রিয় শ্রোতা, আমরা হন্টেড প্লেস নির্বাচন করি কোন একটি বন্ধুর জীবনে ঘটে যাওয়া অতিভৌতিক ঘটনার জায়গাটিকে। এ সপ্তাহে এমনই একটি জায়গা নির্বাচন করা হয়েছে যে জায়গাটি এই টিমের মধ্যে কোন একজনের জীবনে অতিভৌতিক ঘটনার সাক্ষী হয়ে আছে। বুঝতেই পাচ্ছেন, বরাবরের মতোই অন দ্য স্পটে রয়েছে সুমন এবং রেহান, মিউজিকে রয়েছে লোবান এবং সঙ্গে আছি আমি আরজে কিব্রিয়া। শুরু করছি ডরের ১৩তম পর্ব এবং শুরুতেই সুমন ও রেহানের জার্নির অংশবিশেষ আমরা শুনব। তারপর ধীরে ধীরে ঢুকে যাব মূল ঘটনায়।
হ্যালো রেহান, কই তুই? মানে দেখছস যে কাজের জন্য পাঠাইছি হয়েছে এটা? ওকে, ঠিক আছে, তাহলে আমি এই মুহূর্তে গুলিস্তান আছি, আমি বাসে উঠে আমি গোপালগঞ্জের কাশিয়ানি যাচ্ছি। তুই এক কাজ কর, যেখানে আছস ওখান থেকে কাশিয়ানি চলে আয়, ডিরেক্ট ওখানে দেখা করতেছি তোর সাথে, ঠিক আছে?
এই প্রথমবারের মতো ডরের যাত্রায় রেহান এবং আমি আলাদা আলাদা ভাবে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছি। বিশেষ এক কারণে রেহানকে পাঠানো হয়েছে বিশেষ এক জায়গায়।
আমি যেখানে ছিলাম সেখান থেকে কাশিয়ানি থানায় আসতে আমার লাগে দেড় ঘন্টা। ওয়েট করছি, জানি না কখন সুমন এসে পৌঁছাবে। পৌঁছানোর পরেই আমরা একসাথে রওনা দিব হিরণকান্দি। তুই তো ভালোই আরামে এসেছ রে, আমার তো খবর হয়ে গেছে।
তোরে খবর করার জন্যই পাঠাইছি, বুঝছস তুই?
তোর কি যে জায়গা!
তবে মামা, একটা মিস করছো তুমি।
কি মিস করছি?
আমি মাওয়া ঘাটে ইলিশ মাছ দিয়ে খাই আছি।
তুই ইলিশ মাছ দিয়ে খাইছস আর আমি যা দেখছি ওটা যদি
তুই দেখ আর আমি খাইছি, তুই যেটা দেখছস তোরে তো দেখার জন্যই পাঠাইছি, তাই না? ওটা স্টপ রাখ, এটা তো হচ্ছে সাসপেন্স। কেন সেই ইনভেস্টিগেশনে যাওয়া হয়েছে সেটা তো পরবর্তীতে আমরা জানাবো, ঠিক আছে?
এখন আমার কথা হচ্ছে যে আমি তো এখানে সব বুঝে রয়েছি, বাট আই ডোন্ট নো অ্যাবাউট টুডেস প্লেস। পরে খাবো দোস, কিন্তু এখান থেকে যাবো কি?
শোন, তোর মাথা গরম করার কোনো দরকার নাই, ডিটেইলস আমার জানা আছে। এখান থেকে চা খাবো, চা খেয়ে এখন হেঁটে আমরা একটা জায়গায় যাব, সেটা হচ্ছে হিরণকান্দি। আর যদি ভাগ্য ভালো থাকে নসিমন টসিমন পাওয়া যায় তাহলে নসিমনে যাবো।
তো নসিমনে নাকি অন্য কিছুতে গেলে তুই আর আমি যেখানে, তাহলে আমি তোর এখন কি দেখাস সেটা বলতে পারতাম
না। এখন বলার দরকার নাই, এটা সিক্রেট, এটা তো আমরা রিভিল করার জন্য পরবর্তীতে রেখে দেবো। কথা বাড়াইস না, চল চা খাই এখন।
এখন শোন, আমার তোর না কইতে পারলে ভালো লাগতেছে না।
কেন, পরে বললে হবে না?
না, তুই জানোস না জায়গাটা যে কেমন, মানে
আমি যাইনি তো পাঠাইছি রে বাপ তোরে।
তোর অন্ধকারের একটা লিমিট থাকে তোস, আমি তোর একটু মানে তুই বুঝতেছস না ব্যাপারটা।
না, আমি এখন শুনতে যেতেছি না, তারপরে তুই বলবি।
হ্যাঁ তোস প্লিজ, আমার এখন না বললে আমার
ঠিক আছে
করতেছে।
বল।
আচ্ছা শোন, ঘটনা হয়েছে কি, আমি যখন ওইখানে গিয়ে রাতের এই সময়টাতে কাশিয়ানিতে খুব একটা কিছু চলাফেরা করে না,
তাই কোনো উপায় না পেয়ে অবশেষে আমরা একটা নসিমন রিজার্ভ নিয়ে এবারের কাঙ্ক্ষিত গন্তব্য হিরণকান্দিতে পৌঁছাই।
যারা পরবর্তীতে এখানে আসতে চাবেন রাতের ব্যাপারটা মাথায় রাখবেন, জানি না আপনাদের জন্য কোন ড্রাইভারের ঘুম ভাঙবে কিনা।
জামিল ভাই, অবশেষে বহু কষ্টে এখানে পৌঁছেছি না দোস্ত।
এই সেই হিরণকান্দি,
আমার মনে হয় ডরে এতদিন যতগুলা জার্নি করছি আজকের জার্নিটাই আমাদের জন্য সবচেয়ে টাফ ছিল। জামিল ভাই, এত কষ্ট করে আমরা আসলাম, মানে এই কি শুধু এই আমগাছটা দেখার জন্য?
আসলে আমগাছটা নিয়ে ঘটনাটা হচ্ছে যে এই আমগাছটা তো অনেক আগের, এই প্রায় 150 বছর আগে।
আমরা বুঝতেছি যে রেহান দেখলেই বুঝা যায় যে আমগাছটা অনেক বছরের,
যে অনেক অনেক পুরনো। কিন্তু এই আমগাছটা যে মালিক, সে মানে আম গাছটা চিন্তা ভাবনা করছে বিক্রি করে দেবে। তা একজনের কাছে বিক্রি করে দিয়েছে, বিক্রি করে দেওয়ার পর তাকে স্বপ্নে দেখানো হয়েছে যে তুই এই গাছটা বিক্রি করিস না, এই গাছটা বিক্রি করলে তোর ক্ষতি হতে পারে।
প্রথম মালিককে স্বপ্নটা দেখানো,
জি জি, প্রথম মালিককে স্বপ্নটা দেখানো হয়েছে। তখন সে মালিক তখন সেটা বিশ্বাস করে নাই, তারপরও বলছে যে আমি বিক্রি করে দিছি, যেটা দিছি তো দিছি। আবার আমি যেটা জানছি যে মালিক এগুলো একটু বিশ্বাস করে কম। তারপর মনে করেন যার কাছে বিক্রি করছে যে গাছটা, তাকে আবার স্বপ্ন দেখানো হয়েছে যে তুই গাছটা কাটতে যাস না, তাহলে তোর ক্ষতি হতে
পারে। সে মনে গাছটা কাটতে চাইছে,
জি জি, গাছটা কাটতে চাইছে। তখন সে গাছটা কাটার জন্য আসে, তিনজন লোক পাঠাইছে, সে নিজে আসে নাই। হিরণকান্দির আম গাছটা কিনছি, তোরা যে গাছটা কাটে। তা গাছ কাটতে আসলে তিনজন এসে যখন কোপ দেয় গাছে, তখন মনে ওই তিনজনই জায়গায় মানে মৃত অবস্থায় তাদেরকে পাওয়া যায়। পাওয়া গেলে মনে করেন যে ওই ঘটনা আমাদের পুরো এলাকা ছড়াই যায়। ছড়াই গেলে তখন ওই জায়গাটা মনে করেন ওইখান থেকে খুব ভয়ানক হয়ে ওঠে। এই জায়গাতে অনেক লোকজন আসে যায়, এখন এই জায়গাটা খুব পরিচিত।
আমারে বলেন তো যে এই সময়তে রাতের বেলা যদিও বিশেষ করে মানুষ আসার কথা না, তো আমরা খেয়াল করছি যে মানে একদমই নীরব এখানে। কি ওই রাতের বেলা কোনো মানুষ আসা যাওয়া, কোন আশেপাশের তো একটা রাস্তাও আছে দেখলাম, এদিক দিয়ে মানুষজন আসা যাওয়া করে না?
এখান দিয়ে আসলে ওই যে আপনার সামনে যে রাস্তাটা দেখতেছেন ওটা হচ্ছে বিশ্ব রোড, হাইওয়ে রোড। তা এই রাস্তা দিয়ে এই যে রাস্তাটা নেমে এসেছে যে ডালটা, এই ডালের এই সাইডে যে একটু ভিতরে যে জাম গাছটা, এখানে আসলে কিছু বাড়ি দেখতে পাচ্ছেন। এখানে এরা সন্ধ্যার পর এরা বাড়ির থেকে বের হয় না, এখানে পুরো এলাকাটা নীরব হয়ে যায়। আর আম গাছ থেকে তো অনেক দূরে বাড়ি।
একটা জিনিস রেহান, আম গাছটা হয়তো দিনের বেলা দেখলে অনেক ভালো লাগতে পারে, কিন্তু রাতের বেলা দেখে কিন্তু আম গাছটা অনেক ভয়ঙ্করই মনে হয়। এত বড় বিশাল আম গাছ আমিও দেখছি কিনা একটু
সন্দেহ। এটা মানে গাছটা দেখ, গাছটা কিন্তু নিজের মধ্যে নিজে গাছটার কারণে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে ফেলছে, গাছটাই একটা পরিবেশ।
ভাই, যে আম গাছের এই সাইডে কিন্তু বিশাল বিল।
আচ্ছা আচ্ছা, এই যে এই পাশে যে দেখা যাচ্ছে এটা বিল,
এটা বিল। আর এই সাইডে যেগুলো আছে সেগুলো হচ্ছে সামনের দিক দিয়ে বাড়ি ঘর আছে। আসলে এই সময়টা থাকতে আমার নিজের কাছে খুব ভয় লাগতেছে।
আচ্ছা জামিল ভাই, আপনি বলেন তো আমরা যে জায়গাটার মধ্যে বসছি এইখানে মোটামুটি সেফটি আছে তো, নাকি মাঝখানেও খুব একটা প্রবলেম হতে পারে?
মানুষের কাছে শুনছি যে এখানে সন্ধ্যার গেলে ক্ষতি হয়, এমন হয়। আমরা যে আম গাছটা থেকে একটু দূরে আছি, আসলে সম্ভবত এই জায়গাটা থাকলে সেরকম একটা সমস্যা হওয়ার কথা না।
ওকে ঠিক আছে রেহান, তাহলে আমরা এখানে বসে আছি, শুরু করি
এখানে বসে দেখি পরবর্তী যে আমরা যার কাছ থেকে গল্প শুনবো,
গল্প শুনবো। আমার তো শোনার পরে কথার ফাঁকে ফাঁকে আমার শুধু আম গাছের দিকেই চোখ যা চলে যায়।
ওইটাই চিন্তা করতেছিলাম যে গল্প শোনার পরে না আম গাছটা ভয়ঙ্কর হয়ে যায়।
আচ্ছা যাই হোক, হাসান ভাই, মানে কি অবস্থা? আম গাছের কথা তো শুনলেন, মোটামুটি কমফোর্টেবল আছেন তো, নাকি আপনি ভয়ের কথা বলতে পারবেন না?
না, আমার ভয় করছে, কিন্তু তবু আমি নিজেকে আর কি একটু কন্ট্রোল করার চেষ্টা করতেছি। আসলে আম গাছটা কিন্তু অনেক ভয়ঙ্কর দেখতে দেখা যেতেছে।
আম গাছটার দিকে একটু কম তাকানোটাই বেটার হবে, নিজেরা নিজেরা একটু কথা
বলি। আমরা মানসিক ভাবে একটু তৈরি হইনি, কারণ কি রাত্রেবেলা কিন্তু বড় সড়ো গাছ বা বড় কোনো পাহাড় টাহাড় দেখলেও একটু ভয় ভয় লাগে।
হ্যাঁ, আমি এরকম আম গাছ আসলে কখনো দেখি নাই, আরো শীত করতেছে হালকা হালকা।
হাসান ভাই একটা কথা কিন্তু ঠিক বলছে যে আসলে ওই শীতটা একটু আমাদের প্রবলেম করছে, কারণ শীত গ্রামের মধ্যে শীত
কুয়াশাগুলো দেখা যাচ্ছে।
ওই দেখেন দূরে কুয়াশা দেখা যাচ্ছে স্পষ্ট।
ওকে হাসান ভাই, আমরা তাহলে খুব বেশি সময় আশা করি এখানে থাকবো না, আমরা শুরু করি, আপনাকে দিয়ে শুরু করি। হাসান ভাই কি বলেন?
হ্যাঁ, হতে পারে।
আপনার লাইফে প্রথম এই ধরনের এক্সপিরিয়েন্স কি ছিল?
প্রথম তখন আমি আর কি ছোট ছিলাম আরো, তো আমাদের বাড়ির পাশে।
কত বছর আগের ঘটনা
এটা? মনে করেন 2006-07 ঘটনা।
আচ্ছা।
আর ছোট ছিলাম, আমি সবই বুঝি। মনে করেন ওই জায়গায় বাড়ি ঘর ছিল না, অনেক বাড়ি ঘর কম ছিল।
কোন জায়গায় আপনি? কোথায়?
এটা আপনার, আমি যে জায়গায় থাকি আর কি, এটা আপনার চেরাগালির ভিতরে একটা দেওরা নামে একটা এলাকা আছে, গাজীপুরের ভিতরে।
গাজীপুরের ভিতরে?
হ্যাঁ, দেওরা নামে একটা এলাকা আছে, দেওরা ফকির মার্কেট। ওই জায়গায় যাওয়ার পরে আমরা দেখছি যে বাড়ি ঘর একদমই কম, চারিদিকে জঙ্গল ছিল, ধান ক্ষেত ছিল, এখন অনেক বাড়ি ঘর হয়ে গেছে। তো মনে করেন তখন যে শিরার বাড়ি ছিল তার একটা মাটির ঘর ছিল,
শিরার বাড়ি।
হ্যাঁ, শিরার বাড়ি। হ্যাঁ, তার আশেপাশে সব ছিল জঙ্গল, অনেক ভয়ঙ্কর জঙ্গল।
শিরার বাড়ির নাম কেন?
এটা লোকটার নাম শিরা।
আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই নাম অনুসারে আর কি শিরার বাড়ি।
তো ওই শিরার বাড়ির আশেপাশে অনেক জঙ্গল ছিল, অনেক বাঁশ ঝোপ এগুলো ছিল। তো ওই বাঁশ ঝোপের মাঝখানে আবার একটা মাটির ঘর ছিল, ওই মাটির ঘরে চার পাঁচটা লোকই থাকতো, তারা ওই যে শুটকি আছে না, শুটকি বিক্রি করতো আর কি। তারা ওই জায়গায় অনেক কিছু দেখছে। তো এক পর্যায়ে দেখা গেল যে ওই জায়গায় তারা চলে গেল, ওই যারা বিক্রি করতো
বিক্রি করতো তারা ওই জায়গা ছেড়ে চলে গেল।
চলে গেল, তারপর ওই জায়গায় একবারে খালি, কোন মানুষের কোন চিহ্ন,
ঘরগুলো রয়ে গেছে ফাঁকা।
হ্যাঁ, ঘরগুলো পড়ে আছে, মানে কোন মানুষের কোন চিহ্নই নেই। তো আমরা যে বাড়িতে থাকতাম ওই বাড়িতে আপনার যে বাড়িওয়ালা ছিল বা আশেপাশে যারা যারা ছিল, তারা গরু একবার ছাইরা পালতো, মানে কোনো কিছু লাগাইতো না,
গলা খুঁটা দিত না।
হ্যাঁ, খুঁটা দিত, গরুই চলে আসতো। তো এক পর্যায়ে আপনার গরু মানে আশেপাশে ঘাস খাইতে খাইতে, মানে খাইতে খাইতে আর কি জঙ্গলের ভিতরে গরুটা ঢুকে গেল। গরু ঘাস খায়া বাইরে বার হয়ে গেছে অলরেডি। একটা জায়গা ছিল, ওই জায়গায় আপনার গরু মরলে ওই গরুর চামড়াটা ছুইলা আর কি বিক্রি করে দিতে, আমরা ওই জায়গায় গরুটার কবর দিয়ে দিত। মানে যে ধরনের পশু মরতো ওই জায়গায় কবর দিত, অনেক বিড়ালের কবর আছে ওই জায়গায়। তো ওই জায়গার ভিতরেই অতি ফাস্ট চিত হয়ে পড়ে আছে আর মনে করেন মুখ দিয়া ফেনা বাড়ি গেছে। তো একটা লোক বলতেছে এটা মানুষ আইসে, সবাই কি গরুটার কি হইছে, এটা লোক টানা চেষ্টা করতেছে আর অনেক কিছু করতেছে। তো একটা লোক বলতেছে এটা দেখলাম এই জঙ্গলের ভিতরে ঘাস খাইতেছে গরুটা ভালো। তো এখন এইভাবে মারা যেতেছে গরুটা, বুঝলাম না। তারপরে আপনার বাসা থেকে ধান কাটার যে কাঁচি বলে, এই কাঁচি নিয়ে এসেছে, মানে এক লোক বলছে যে এটা দিয়া কানটা একটু সামান্য কাইটা দাও, তাহলে গরুটা বাঁচতে পারে। তো কাটছে, কাটার পরে গরু বাঁচে নাই। তো এরকম আরো কয়েকবারই হয়েছে, আরো অনেকগুলো গরু মরছে। বাড়ির পাশে আপনার শানুর বাড়ি আছে, ওই গরু মরছে ওই বাড়ির। তারপরে আপনার ওই পাশে আরো কয়েকজনের গরু আছে।
তারপরে গরুগুলো কেন মরতেছে এটার কি কোনো কারণ? প্রত্যেকটা গরু কি একইভাবে মারা গেছে?
এইভাবে কিন্তু সব একই স্পটে মরে নাই, বিভিন্ন স্পটে মরছে।
এটা কি মানে কোন রকম রোগ হতে পারে না?
সেটা
সব গরু কি ধরতেছে?
হ্যাঁ, মানে ওই জঙ্গলে সবাই বলে যে একটু আগে দেখছি জঙ্গলে ঘাস
খায়, গরু গুলা কি মারা গেছে? প্রত্যেকটা গরুই ওই জঙ্গলের ভেতর থেকে ঘাস খায়
আসার পরে মারা গেছে।
তার মানে এমনও কিন্তু হতে পারে যে ওই জঙ্গলে কোনো এমন একটা বিষ পাতা বা কিছু একটা আছে যেটা গরু না বুঝে খেয়ে ফেললে তার এই রোগটা হয়।
হ্যাঁ, এটাও হতে পারে। মানে সবাই বলে যে এটা তো একটা কালো ছায়া, এরকম বাঘুন একটা কিছু। তো এক পর্যায়ে বছর অনেকগুলো গেল, ওই জায়গাটা এরিয়া দিয়ে দিছে যাতে কোনো গরু ছাগল কিছু না ঢুকতে পারে, কোনো মানুষও ঢুকে না। তো ওই জায়গায় একটা আপনার বাজনা গাছ ছিল, অনেক বড় বাজনা, বিচি হয় বাজনা গাছের বিচি হয়।
বাজনা না সাজনা?
বাজনা, বাজনা। ওইটা আপনি মনে করেন বাঁশ দিয়ে যে বানায় না, ঠুলুরি তৈরি করে, এই ঠুলুরির ভিতরে ঢুকে মারলে অনেক দূরে যায়। তো আমার এক বন্ধু ছিল রমজান, ওর নাম, ও আমাকে বলছে যে দোস্ত সবাই তো এই ঠুলুরি মানে বিচি গুলো লয়ে যাবো, তো এক কাজ করি আমরা, চল আগে সকাল ভোরবেলা এই বিচি গুলো আমরা পায়রা নিয়ে আসি।
ওই জায়গার মধ্যে,
ওই জঙ্গলের ভিতরে।
আচ্ছা।
তো আমাকে ভোর সকালবেলা ডাক দিছে যেতে, আশেপাশের যে বাড়িঘর ওই গাছে বোর আছে, মানে পরে ওই বোর টুকামো টুকা, তারপরে ওই জায়গায় জমো আর কি।
আচ্ছা।
অনেক অন্ধকার, আজান দেয় নাই এখনো,
ওই ভোর চারটা
ওইটা গেছে। পরে আমরা এই অন্ধকারে হালকা দেখা যায় না, মানে অন্ধকারে মানে যেরকম দেখা যায়। তা আমরা ওই বাজনা গাছ থেকে আমি বললাম যে দোস্ত তুই উঠ, ও বলতেছে না তুই উঠ। পরে আমি বললাম তুই উঠবি তো? পরে আমাকে হঠাৎ করে এইভাবে মানে চোখ গুলো বড় বড় করে কি যেন দেখতেছে আর আঙ্গুলটা দিয়ে দেখা যাচ্ছে ওই দেখ ওইটা কি। তা আমিও দেখলাম যে স্পষ্ট যে এটা একটা বিড়াল, সবই বিড়ালের মতন, পুরো সাদা বিড়াল, কিন্তু মাথাটা জানি অন্যরকম একটা, মনে করেন ছাগলের মাথার মতোই দেখতে দেখা যায়, দাঁত বাইর হয়ে আছে গাছের উপরে, সরাসরি আমাদের উপর লাভ দিছে।
যে গাছে আপনারা ওঠার চিন্তা করতেছেন সেই গাছে?
হ্যাঁ। তারপর সরাসরি লাভ দিছে, ও আমার ধাক্কা দিয়ে দৌড় দিছে, আমি ওর পিছিয়ে পিছিয়ে দৌড় দিছি, কিন্তু স্পিড পাইতেছি না, দৌড় দিয়ে যে পলামো, আবার যে ধান খের ধান কাটছে, আবার পাশে ওই ধানের গোড়াগুলো আমাদের পায়ে ব্যথা হইতেছে কারণ জুতা ছিঁড়ে গেছে। তারপরে এক পর্যায়ে অনেক হাঁপায় গেছি, অনেক ভয় পাইছি, বাসায় যা শরীর হাত পা কাঁপতেছে। যাই হোক, তারপর ওই জায়গার আর কোনো নাম হলোই নেই, আর কখন ওই জায়গায় যাই নাই। এক পর্যায়ে কিছুদিন আগে তারপরেই আপনার ওই জায়গায় ঘর বাড়ি তৈরি করা শুরু হইলো, জঙ্গল কাইটা ফেলাইলো। তো ওই জায়গায় অলরেডি ঘর বাড়ি বানাইছে, বানানোর পরে আপনার দুইতলা ঘর বানাইছে, পিছন দা আপনার বিল্ডিং এর পিছন দা আপনার বড় বড় ফাটা ধরছে। তো বিল্ডিং অলরেডি ফাইটে আছে, যাই হোক এটা কোনো সমস্যা না। তো একবারে কোনার ভিতরে একটা রুম আছে, যে জায়গায় আপনার বাজনা গাছটা ছিল ওই জায়গায় যে কাইটা যে রুমটা তৈরি হয়েছে একটা রুমই সিঙ্গেল, ওই রুমের ভিতরে আপনার একটা লোক রুম ভাড়া নিছে সিঙ্গেল, সে একা থাকে। তো উনি আপনার ওই রুমটা ভাড়ানোর কিছুদিন পরে, কিছুদিন ভালোই ছিল, তার কয়েকদিন পর ওই লোকটাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, যে লোকটা কোথায় কি আসে বিষয়, লোকটা কই গেল এই রুমে তো থাকার কথা। তো এক পর্যায়ে দেখে যে দরজা বাইরে দিয়ে আটকানো না ভিতর দিয়ে আটকানো। তো সে বললো যে ভিতর দিয়ে আটকানো, লোকটা বলতেছে মানে যে খেলটা করছে বারোলার কাছে গেছে, বলতেছে দেখেন এটা ভিতর দিয়ে আটকানো, লোকটা কি ভিতরে মারাই গেছে না কি হয়েছে, হয়তো স্ট্রোক করছে বা হার্ট অ্যাটাক করছে, এরকম একটা কিছু হইতে পারে। তো দরজা ভাঙলো, দরজা ভেঙে দেখলো যে আপনার কাফনের কাপন আছে না, এরকম একটা কাপড় দিয়ে আপনার পুরো পেঁচানো,
লাশ যেভাবে মোড়ানো
একবারে ঘরের মাঝখানে। তো সঙ্গে সঙ্গে মানে মসজিদ আপনার বেশি দূরে না, এক মিনিট দৌড় দিলেই আর কি মসজিদ পাওয়া। হুজুর আসলো, আসার পরে সে দেখলো, দেখে ছুরা পড়া শুরু করলো, ছুরা পড়তেছে পড়তেছে পড়া পরে এবার বলতেছে যে খোলো। তো আমরা দেখলাম কি ভাবে, ওই যে মলার ভিতরে আগুন ধরেছিল ওইখান থেকে আমরা দেখলাম যে দরজা ভাঙতেছে, আপনার পাটা আছে না বাটে যে, এই পাটা দিয়ে আপনার দরজা, হ্যাঁ পাটা পাটা বড়টা,
আচ্ছা পাটা,
হ্যাঁ ওইটা দিয়ে দুজনে ধরে দরজা ভাঙছে। তো আমরা এটা দিকে দৌড়ে গেছি, কি বিষয় না চল দেখি।
আচ্ছা আচ্ছা,
পরে হুজুরে এটা খোলাই তো বললো, বলে কেউ খুলবো না। পরে হুজুর খুললো, একটা পেজ খুললো, এই পেজ খোলার পরে লোকটা অটোমেটিক আপনার ওইটা দাঁড়ায় গেল, কিন্তু চোখ তার বন্ধ ছিল। এই অবস্থায় সে দৌড় দিল, মানে ঘর থেকে বাড়ালি সোজা একদম রাস্তা, রাস্তাতে দৌড় দিছে। তো দৌড় দেওয়ার পরে
লোকটাই যে এখানে থাকতো,
হ্যাঁ হ্যাঁ ওই লোকটাই,
তারপরে মানুষজন
মানুষজন পিছিয়ে পিছিয়ে দৌড়ানোর পরে রাস্তাতে আঁকা বাঁকা, কিছু আঁকা বাঁকা যাওয়ার পরে আর লোকটা আর নাই, তাকে আর পাওয়া যায়নি, এখনো তাকে আর পাওয়া যায়নি,
তার আর কোন হদিসই নেই। আচ্ছা আমাকে একটা জিনিস বলেন তো, যে এই ঘরে তাকে যে পাওয়া যাচ্ছিল না, কয়দিন যাবত ঘরটা তালা বন্ধ ছিল?
এটা দুদিন। আর তারপর ওই বাড়ির আরো কয়েকটা ঘটনা আছে, মনে করেন বাড়ি যে ফাটছে বলছি, মানে বাইরেওয়ালাকে স্বপ্ন দেখাইছে যে দেখ এই বাড়িটা কিন্তু ফাইটা যাবো, আমারে দুইটা ছাগল দে, লগেই পুকুর, বড় পুকুর, নাম হচ্ছে আপনার বিমানবালা পুকুর, যে পুরুষ তাকে দেখা নাই, যে আর কি বাড়িউলি মানে মহিলা আর কি, তাকে স্বপ্ন দেখাইছে যে দুইটা ছাগল দে আমাকে, নাহলে তোর এই বাড়ি ভাঙা পড়ে যাবো।
আমাকে বলতে কাকে,
কি বলতে পারে না, মানে তাকে স্বপ্ন দেখাইছে পুকুরে
দুইটা,
হ্যাঁ পুকুরে নিয়ে ফালাবি ছাগল দুইটা, এমনকি ফালাইয়া পুকুরে ফালাইয়া বাঁশ দেয়া নিচে পানি নিচে চাপ দিয়ে ধরে রাখবি, যেহেতু ছাগলটা যতক্ষণ না দম বন্ধ না হয় ততক্ষণ ধরে রাখবি, মারা যাবো আর ওটাকে আমার নিয়ে যাবো, এরকম একটা স্বপ্ন দেখাইছে। না সে আবার তারপরের দিনে পুকুরের পাশে দাঁড়াইছে, দাঁড়ায় বলতেছে আমাকে স্বপ্ন দেখাস, কাম হইব না, ছাগলকে একটা যদি কষে একটা মুরগির ডিম তাও দিব না,
বাড়িওয়ালি বলছে,
হ্যাঁ বাড়িওয়ালি পুকুরের ছায়া পাশে দাঁড়ায়।
আচ্ছা
তোর মানে
তিন মিনিটের ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে। আপনি শুনছেন ডর এবিসি রেডিও FM 89.2 এ। আমি আরজি কিপ্রিয়া এবং আমার টিম মেম্বারদের সাথে নিয়ে আপনাদের সঙ্গে আছি। প্রিয় শ্রোতা, আমরা মাত্র তিন মিনিটের ছোট্ট একটা বিরতি নিতে চাই। আজকে আপনি ডরে যে ঘটনাগুলো শুনবেন সেগুলোর চাক্ষুষ প্রমাণ বা সেগুলো সম্পর্কে কিছু ছবি আমরা আমাদের ফেসবুক পেজে আপলোড করেছি। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/abcradio fm 89.2। ডর স্বাগত ডর এমন একটি অনুষ্ঠান যেটা বাংলাদেশের বিভিন্ন হন্টেড প্লেসে গিয়ে সেই জায়গাটিতে বসে পুরো সপ্তাহ ব্যাপী রেকর্ড করা হয়। যারা ডরে যোগ দিতে চান তাদের শুধুমাত্র দুটো জিনিস মাথায় রাখতে হবে। এক নম্বর হচ্ছে অন্য কোনো রেডিও শোতে আপনি অংশগ্রহণ করেননি, এবং দুই নম্বর হচ্ছে বাংলাদেশের বিভিন্ন অ্যাডভেঞ্চারাস জায়গাগুলো ঘুরে দেখার মতো অ্যাডভেঞ্চারাস আপনি। আপনি যদি মনে করেন এবিসির এই টিমের সাথে যোগ দিয়ে আপনার জীবনের ভৌতিক ঘটনাগুলো লাখো মানুষকে আপনি এবিসি রেডিও ডর অনুষ্ঠানে শোনাতে চান, তাহলে আপনি যোগ দিতে পারেন। আমাদের এখানে ফোন নাম্বার আছে, সেই ফোনে ফোন করে আপনার জীবনের ভৌতিক ঘটনার সারাংশটুকু বলতে হবে খুব ছোট করে। ফোন নাম্বারটা মনে করিয়ে দিচ্ছি, 09613892892। আমি আবার বলছি 09 613-892-892 এই নম্বরে। প্রিয় শ্রোতা, আমরা চলে যাচ্ছি সেই হন্টেড প্লেসটিতে যেখানে বসে সুমন এবং রেহান আজকের অতিথিদের জীবনের ভৌতিক ঘটনাগুলো শুনেছে এবং লাখো মানুষকে শোনাচ্ছে, গল্পের ঠিক সেই জায়গাটিতে যেখানটায় আমরা বিরতি নিয়েছিলাম। ডর
তার আবার ছাগল আপনার অল্টান ছাইরা পালে, ছাগল গরু যা আছে সব ছাইরা পালে, আবার ছাদের উপরে খুঁটা সবাই ছাগল ঘুমায় এরকম। তারপরে তারপরের দিন দেখলো যে গাছের যে ডাল, ডালের ভিতরে ফাঁসিতে ছাগল ঝুলানো। তো এটা দেখে অবাক হয়ে গেল, অনেক উপরে ডালে। তো আমরা তাড়াতাড়ি করে গাছের ডালে উঠলাম। তো আমরা এটা খুললে এটা নামাইছি, শক্ত হয়ে গেছে অলরেডি, মানে রাত্রে মারা গেছে। বাইরে বলতো আমার স্বপ্নে দেখাইছে দুটা ছাগল দিন, তো ছাগল মাইরা ফেলাম একই ডালের সাথে দুইটা ছাগল একভাবে প্যাঁচ খাওয়া।
এটা ইম্পসিবল যে দুইটা ছাগল লাভ দিবে একই ভাবে বাজে যাবে। এবং কয়টা ছাগল ছিল ওখানে?
ছাদে ছিল আপনার মনে করেন 10টার মতন ছিল,
মানে অনেকগুলো ছিল, ওর মধ্যে দুইটা ছাগল,
দুইটা ছাগল এরকম ফাঁসিতে ঝুলানো।
কানেকশনটা তুই যেটা বললি যে পিশাচের এটা শুরু, মানে যেভাবে দিতে বলেছে যে ওই ছাগলগুলোকে পানির নিচে ধরে রাখতে, আমরা কিন্তু আজ পর্যন্ত এভাবে দিতে শুনিনি। আর আমি যেটা নিয়ে সবচেয়ে অবাক হয়েছি যে এই পিশাচ প্রথা, এটা হচ্ছে এক ধরনের সাধনা যেটা মানুষ ইন্টেনশনালি করে। যাদের মনোভাব এই ধরনের থাকে, এই ধরনের খারাপ কিছু করতে চায়, তারা নিজে থেকে ইচ্ছাকৃতভাবে পশু পাখিকে এই স্টাইলে বলি দেয় যে পানিতে ডুবায় মারা না, এটার মধ্যে একটা কষ্ট আছে, একটা ক্রোধ আছে। হ্যাঁ, ওই পশুটার কিন্তু একটা ক্রোধ জন্ম নেয় যে আমাকে জোর করে মারা হচ্ছে এভাবে, এবং ওই ক্রোধটাকে কাজে লাগায় এই যে পিশাচিনীর ব্যাপারটা বা পিশাচের ব্যাপারটা নিজের মধ্যে তৈরি করা, যে এই কষ্টটাকে আমি ফিল করব না, আইল বি হ্যাপি টু সি অ্যান অ্যানিমাল ডাইং লাইক দিস। হ্যাঁ, এই জিনিসটাকে কাজে লাগানো হয়, কিন্তু এখানে কিন্তু জোরপূর্বক বলা হচ্ছে তুমি এটা করো
করো। এবং আরো একটা কানেকশন হচ্ছে যে ওনার, এই জন্য জিজ্ঞেস করলাম যে হাসান ভাইকে যে কয়টা ছাগল ছিল, ছাদে অনেকগুলো ছাগলই ছিল, ওখান থেকে মাত্র দুইটারই এই ঘটনা ঘটেছে
এবং দুইটার কথাই স্বপ্নে বলা হয়েছে,
স্বপ্নে বলা হয়েছে।
কিন্তু অবশেষে উনি একটা ছাগল দিয়েছে, অবশেষে
এইভাবেই দিয়েছে,
বলেছে লোকজন ডাক দিয়া কইছে ছাগলটা ফালাইয়া এরকম করে বাইরে যাতায়াত ধরো। তো গলার ভিতরে মানে যে টান, মানে ফাঁসির মতনই লাগায় বাঁশের ভিতরে বাইন্ধা ডাইরেক্ট মাথা চাপা মনে করেন। আমার এরকম আরো কিছু ঘটনা ঘটছে আমার সাথে যেগুলো আমি অনেক ভয় পাইছি, এমনকি আমাদের বন্ধু বান্ধব বা আমাদের বাড়ির যে আরো লগের পাশের ঘরে যে মেয়েরা থাকে ওরাও অনেক ভয় পাইছে,
একদম কাছের মানুষদের সাথেই ঘটেছে
এটা। মনে করেন আপনার একটা মেয়ে ছিল, অনেক ভালো ছিল মেয়েটা, তার সাথে আমরা প্রতিদিন গোল্লা খেলতাম, বৌচি খেলতাম।
আপনাদের সমবয়সী?
হ্যাঁ, আমাদের সমবয়সী একটা মেয়ে, কিন্তু আমরা ছেলে মেয়ে একসাথে খেলতাম।
আচ্ছা আচ্ছা।
তারপর মনে করেন একদিন মেয়েটা আপনার মা ওরা অনেক মারছে ওর আম্মু।
কতদিন আগের ঘটনা
এটা? আপনার আরো অনেক বছর আগেরই, সঠিক খেয়াল নেই তখন, এরকম 4-5 বছর হবে। অনেক মারছে, মায়েরা বলছে ঘর থেকে বাইর হয়ে যা, ওরা বাইরে বাইর করে ভিতর দরজা আটকে দিচ্ছে।
কখন সেটা? কি দিনের বেলা? রাতের বেলা।
তারপর অনেকক্ষণ দরজা ধাক্কাইছে, আম্মু খুলো, আম্মু খুলো, ওর আম্মু আর কোন সারা শব্দ দেয় না, কোন সারা শব্দ দেয় নাই।
আচ্ছা।
তো না দেওয়ার পরে বাইরে দিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে। তো হাঁটতে হাঁটতে এক লোক আবার দেখছে যে কিরে তুই যা কি করতেছস,
পরিচিত বাসায় যা। এটা কি পরিচিত কেউ?
হ্যাঁ পরিচিত, আর চিনে মানে আশেপাশে
এলাকার লোকজন।
এলাকার লোকজন বলতেছে যে আম্মু তো আমাকে বাইর করে দিছে। আচ্ছা এখন তো আমার মা আমার কাছে চাইলের বস্তা তো আমি বাসায় রাখতে হইব আমার, তারপরে তুমি তো তোকে আর কি বাসায় নিয়ে যেতে পারবো।
আচ্ছা,
তুই থাক এনে থাক, আমি চাইলে বস্তা রাখে আসতেছি বাসায়। তো বাসায় গেছে, আয়সা দেখে আর মেয়েটা নাই 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 নাই, প্রায় একদিন হয়ে গেল নাই। তারপর বাবা মা ওর খুঁজতেছে, কি রে আমার মেয়েটা হয়তো বাইর করে দিলাম। একটু পরে নাকি ওর বাবা মা ওর দরজা খুলে দিছে যেতে ঘরে ঢুকে, আর ঢুকে নাই, আর আসার নামে কোনো খবর নাই। তারপর মনে করেন এক লোক রাস্তার পাশে একটা বড় কবরস্থান আছে, ওই জায়গাটা খেয়ার একটা বড় বোঝা আছে। তো ওই বোঝার পাশে গিয়া বোঝার ভিতরে ঢেলান দিয়া বসছে, বসে মোবাইলে গান শুনতেছে হেডফোন দিয়া।
আচ্ছা আচ্ছা।
তো সে ডাইনে দিক তাকায় দেখে কি তার পাশেই হাতের লগে একটা কি যেন বাড়ি খেয়েছে, টান দিল টান দেওয়ার পরে একদম পুরো ওই মেয়েটার লাশটা একদম বাইর হয়ে আসছে, ওই মেয়েটা। কিন্তু লাশটা কোন স্বাভাবিক না, তার পুরো শরীরে কামড়ের দাগ, পা থেকে মাথা পর্যন্ত, আপনার জিভলা পর্যন্ত কামড়ের দাগ আছে আপনার। আমরা তো দেখছি, এমনকি আমাদের এলাকার সবাই দেখছে, শুধু হাফ প্যান্ট পরা ছিল আপনার, কামড়ে দাগগুলো ছিল আপনার কুকুরের যে বড় বড় দুটা দাঁত থাকে না, এরকম বড় বড় দাঁত আপনার যদি ছিঁড়ে গেলে চারপাশটা থাকে বা নিচে উপরে কামড় দিলে কিরকম গর্ত হবে, এরকম গর্ত ছিল।
এটা যদি মানে আমরা যদি ইনকেস ধরি যে মানে কোন মানুষের কামড়ের দাগের মতো
না, পায়ের আঙ্গুলে শুদ্ধ বুড়ো আঙ্গুলে শুদ্ধ কামড় ছিল, মানুষ পায়ের বুড়ো আঙ্গুলে কামড় দেবে
সেটা মানে মানুষ হলে এভাবে অন্তত হতো না। মানে আমরা আসলে এই প্রশ্নটা এই জন্য ছিল যে আমরা বিভিন্ন জায়গায় পত্র পত্রিকায় অনেক
কিছু
বাজে কিছু ঘটনা আমরা শুনি, তো সেই জন্য আমরা এটা জিজ্ঞেস করলাম। বাট আপনি যে বর্ণনা দিয়েছেন তাতে অন্তত এটার কোন মানে সিম্পটম মনে হয় না।
আপনার পায়েও কামড় ছিল, দুনো পায়ে, আপনার হাতেও কামড় ছিল,
এটা শেষ পর্যন্ত কোনো কিছু বোঝা যায় না যে আসলে কিভাবে। আচ্ছা, বাবা মা কি তার নিজের বাবা মা ছিল না সৎ বাবা মা?
নিজের বাবা মাই ছিল
আসলে। খুবই একটা মানে
বাড়ির পাশে
থেকে একটা জিনিস আমার মনে হয় প্রত্যেকের জানা উচিত, শাসনের একটা লেভেল আছে, অতিরিক্ত শাসন ভালো না।
আমার একটা বন্ধু ছিল বিল্লাল, আর একটা ছোট বোন ছিল আসমা নাম।
আচ্ছা,
তারপরের দিন রাত্রেবেলায় ঘুম থেকে ওইটা দরজা খুললা, ওই খেরের ওই জায়গায় চলে এস, ঘুমের চোখে চলে এস। চলে যাওয়ার পর মা মনে করছে যে আর কি একটু টয়লেটে গেছে, খুঁজে পায় না, পায় না, 10 মিনিট হয়ে গেছে পায় না। ও খেরের ভিতরে মাথা ঢুকায় বসে আছে, ওই যে জায়গা থেকে বাইর করছে ওই জায়গায় মাথা ঢুকায় বসে আছে। পরে মানে ওর বড় ভাই দৌড়ে গেছে যায় দেখে এই কাহিনী।
যে মেয়েটা মারা গেছে ওই মেয়েটা আর এই মেয়েটা কি বান্ধবী ছিল?
হ্যাঁ, বান্ধবী ছিল, মানে একই জায়গার।
যে মানে মারা গেছে যে মেয়েটা এই বিভৎস ভাবে মারা গেল
ওই জায়গায়
বান্ধবী,
মানে খুবই ভালো সম্পর্ক, ক্লোজ ছিল তারা।
কিন্তু বয়সটা তুই চিন্তা কর, ওই বয়সে এরকম একটা ঘটনা ঘটছে, এখানে যাইতেই একটা পিছিয়ে ভয় লাগার কথা,
ভয় লাগার কথা।
তারপর আমি গেছিলাম আমার ভাইয়ের সাথে, ওর ভাই করলো কি, ওর ধৈরা থাপড় মারল, কেন কি লেগাইছিস তোর এত বড় সাহস, কিন্তু আর কোন হুশ নেই, ওর চোখ বন্ধ। তোর এইভাবে ধৈরা দুজনে হাত ধরে ঘরে নিয়ে আসলাম, ঘরে নিয়ে আসার পর নিজের ঘরে ঢুকে না, ঢুকতেছে আরেক ঘরে, আরেক ঘরে ঢুকে মানুষের যে ল্যাপ, ল্যাপের নিচে ঢুকে বসছে। তোকে অনেক ডাক দেওয়ার পরে দরজার পিছনে একবার ল্যাপের নিচে ঢুকতেছে, ল্যাপের নিচে তো ভাড়া চিৎকার মারতেছে, হুমা ও মা ওকে চিৎকার মারে, দরজার পিছনে পলাই যাচ্ছে, কোনটা আবার চিল্লান দিতেছে, মানে চিল্লাইতে চিল্লাইতে আবার দেখা যায় আবার অন্য জায়গায় চলে যাচ্ছে, আবার দৌড় দিতেছে, কি করতেছে হয় নিজেও মানে বলতে পারো।
দূরের থেকে আমল করছে,
ঠিক আছে।
পরবর্তীতে মানে সে কি ঠিক হয়ে গেছে না কবিরাজ টবিরাজ?
ঠিক হয়ে গেছে।
আচ্ছা হাসান ভাই, মানে মানে আর কি ধরনের অভিজ্ঞতা আপনার হয়েছে?
আরো একটা অভিজ্ঞতা আছে যেটা আপনার মনে করেন, আমি ময়মনসিংহ গেছিলাম আমার বন্ধু বান্ধবের সাথে, তো ওই জায়গায় একটা ঘটনা ঘটছে, মানে ঘুরতে গিয়েছিলাম যে ওরা তো গার্মেন্টসে চাকরি করে, তো ওরা বলছে আচ্ছা দেশে তো যাবো আমার সাথে, তুই কি যাবি? তারপর আমরা কিছুদিন পরে রওনা দিয়ে দিলাম অলরেডি, তো মনে করেন রওনা দিলাম আমরা বিকালে, আপনার পৌঁছালাম আমরা অনেক রাত্রে
ময়মনসিংহে পৌঁছে।
হ্যাঁ,
জায়গাটার নাম কি মনে আছে হাসান ভাই?
না, ওটা একদম বর্ডারের কাছাকাছি।
আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটাই জানতে চাচ্ছিলাম যে কতটুকু গভীরে মনে
আছে। হাইওয়ে রোডে নামাই দিছে,
আচ্ছা,
বন্ধু আছে আনোয়ার আর একজন জাহাঙ্গীর,
আচ্ছা,
ওদের দুজনের বাড়ি ওই জায়গায়, তো নামাই দিছে, কোনো রিক্সা নাই, কিছু নাই, খেত দিয়ে হাইটা জানলাই, কিরকম যেন রাস্তা, মাটির রাস্তা, একবার বর্ডারের কাছাকাছি ধরতে গেলে। তো যাইতেছি যাইতেছি আমি বলতেছি কি রে এই জায়গা তো অনেক ডর লাগতেছে, ঝিঝে পোকা চি চি করে ডাকতেছে, তারপর আপনার কোনো সারা শব্দ নাই, আমরা অস্ত একটা কথা বললে অনেক জোরে শোনা যাইতেছে,
নিরবতার কারণে
পাতার আওয়াজ শুনলেই মনে করেন অনেক এত আওয়াজ শুনে যাচ্ছে, একদম নীরব। তো যাচ্ছে তে হঠাৎ দেখলাম যে ও বলতেছে যে কি রে আমরা তো আইসে পড়ছি, কো কো ওই দেখা যেতেছে, কিন্তু আসলে দেখা যেতেছে না ওই জায়গা না। যাইতে যেতে একবারে শিওর ভাবে অরিজিনাল জায়গায় মানে যে জায়গায় বাসা ওই জায়গায় মানে পৌঁছে গেলাম, দেখা যাচ্ছে ওই যে দেখা যায় দেখ মোমবাত মানে কুপির যে হারিকেনের যে আলো এটা দেখা যেতেছে। তো আপনার বাড়িতে যাওয়ার আগেই বাম পাশে আপনার একটা আম গাছ আছে, মানে আম গাছের পাশ দিয়ে যাইতেছি, হঠাৎ করে আমার চোখ গেল, তখন মানে আম গাছের দিকে যখন চোখ গেল তখন আমার মনে করেন সময় 11:30-12 বাজে, আমি হঠাৎ আমার আম গাছটার দিকে চোখ গেছে, চোখ যাওয়ার পরে আমি দেখতে পেলাম যে একটা 5-6 বছরের বাচ্চা সে আমার দিকে এইভাবে মানে ব্যথা হয়ে চায় আছে।
আচ্ছা,
তা আমি ভাবছি যে এটা মানে কল্পনা আমার মনের ভুল, কিছু নেই, 11:12 সময় বাচ্চা ঘুরতে আসবে। তারপর বাচ্চাটা আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু অনেক কালো বাচ্চাটা, অন্ধকারে যেমন মিশা আছে এরকম, তা আমি ভাবছি যেমন কল্পনা হয়তো মনের ভুল। তা আমি হাঁটা শুরু করছি, বাসায় গেছি, আর মার সাথে দেখা করছি, ওই জায়গায় মা থাকে, ওর মার সাথে দেখা করছি, তো আমরা খাওয়া দাওয়া করছি। পরে আমরা মনে করেন যে ঘরে মানে ঘুমামো ওই ঘরে আপনার জানালাটা আপনার বিপরীত মানে পাশে, জানালাটাই আপনার পূর্ব পাশে, পশ্চিম দিকে মাথা দিলে আপনার পাটা পরে আপনার এই দিকে
জানালা বরাবর,
হ্যাঁ পা পরান, পশ্চিম দিকে মাথা দিতে হবে, কিছু করার নেই।
চিৎকার পরে আমরা সব লাভ দিয়েছি, আমিও সবার আগে লাভ দিয়েছি। ওর মা তাড়াতাড়ি হারিকেনটা কমানো ছিল, এটা বাড়াই দিছে। বাড়ায় হারিকেন নিয়ে এসে দেখে শুনবে, আপনি বিশ্বাস করবেন না, আপনার এতটুক ফাঁক জানলার যে শিক গুলা আপনার 2-3 ইঞ্চি ফাঁক, এই ফাঁক দিয়ে আপনার হাতটাই ভালো করে যাবো না, ভালো করে হাত বাইর করতে পারবেন না। ওই ফাঁক দিয়ে রান পর্যন্ত একদম পুরো বাইরে জানলার বাইরে, আর মনে করেন জানলা দিয়ে তাকাইলে কিন্তু আবার সরাসরি আম গাছটা দেখা যায়। তারপর মনে করেন জানলার বাইরে, এখন আমরা টানতেছি, বারান্দা আটকা গেছে, আট হয়ে নেই যে রড গুলা আপনার 200 উঠাবে, ওটা ব্যাকা হয়ে গেছে। তো আমরা ওই চিৎকার দিতে তাড়াতাড়ি বাইর কর, আমার কটা তাড়াতাড়ি বাইর কর। বাইর করার পরে ও বলতেছে পানি দাও, আমার পানি দাও, তাড়াতাড়ি করে পানি দেওয়া হয়েছে। তো পানিটা খাইছে, বলতেছি কি রে তোর তেম ভালোই দেখলাম, তুই শুয়ে আসছস আস্তে আস্তে, হ্যাঁ নিচে যেতেছস, বুঝলাম না। কয় হাসান আমি পাদে শুয়ে আছি, দেখলাম যে জানলার পাশে ও শিখ দিলা ধরলো একটা বাচ্চা, আমার দিকে এভাবে জানলার ফাঁক দিয়ে চাই আসছে, চোখ গুলো বড় বড় করে। তো আমি ওর চোখের দিক তাকিয়ে রয়েছি, তো আমি ওকে জিজ্ঞাসা করতে পারতাছি না যে তুই কি, অনেক কালো বাচ্চা আমারও বলতেছে আর কি আনোয়ার। কয় আমার পাওয়া খাপা যা ধরছে, ধরার পর আমি কিছু বলতে পারতেছি না, তরে বলতে যেতেছি তাও পারতাছি না, আমি সে ধর চোখের দিক তাকিয়ে রয়েছি। তো আমার পাও ধরে এমন শক্ত ভাবে ধরছে, বিশেষ করে আমার পায়ের ভিতর পুরো পাঁচাঙ্গুলের ছাপ পুরো বসে গেছে, দৈরকে টাইনা বাইর করছে, তাও এক পা দুই পা ধরলো আরেক কথা। পরে আমরা তো বাইর করলাম, ওরে আবার আগের ভাবে স্বাভাবিক ভাবে আমার পানি খেলো, আমার কারো ঘটনা বললো এরকম এরকম। তারপরে জাহাঙ্গীর বলতেছে, কই তুস তো খারো খারো, এন একটা কথা আছে। কই কি? কয় আমি তো ওই বাচ্চাটার দেখছি। আমি কি দেখছস? করেছে ও আমার দেখায় মাঙ্গুল দা হাত মারাইতেছে। পরে আমি আবার বললাম, আমি বললাম যে আমিও দেখছি কিন্তু আমি বিশ্বাস করি না,
মানে ওই যে রাস্তায় আসার সময় যেটা আসার সময়
আম গাছের নিচে আমি ওরা দেখছি, আমার দিক চাই আসলে, কিন্তু আমি ভাবছি মনের ভুল। তা আনোয়ারের মা আবার বলতেছে, আনোয়ার ওরা চিনছস? কেউ কতই জল্লা ছোটবেলা চলতি খারাপ ছিল বাচ্চাটা, ছোট হলে কি অনেক
দুষ্ট ছিল।
আজি কয় না আমি চিনি নাই। আর কি হয়েছিল? কইতাছে যে এরকম এরকম একদিন আম গাছ উঠছিল আম পারতে, সন্ধ্যার সময় উঠছিল আম গাছ আম পারতে, সন্ধ্যার সময় উঠার কারণে ও আম গাছ থেকে শয়তানে ধাক্কা দিছে না কি করছে বলতে পারে না, আম গাছ থেকে পয়রা সঙ্গে সঙ্গে মারা গেছে।
হাসান ভাই আপনি তো আগে জানতেন না?
আমি জানতাম না, ওর মা
কিন্তু উনি কিন্তু এমনি দেখছে, এমন হয়তো যে এলাকার কেউ একজন দেখছে, তাহলে বুঝতাম যে রাত্রেবেলা যাচ্ছে, জানে এখানে একটা বাচ্চা মারা গেছিল, ভয়ে তাকে দেখতে পেয়েছে, কিন্তু উনি তো চেহারা পর্যন্ত ছিলেন না।
আবার মনে করেন যে বাচ্চারা যে মরছে, মানুষ বলে যে এটা ফাজিল মরছে ভালো হয়েছে, মানুষ এটার কোন সময় ভালো বলে নাই, বাচ্চারা ভালো বলে না।
এখানে আরেকটা কানেকশন দেখতে পাচ্ছি যে ওই যে আগে দুইজন বন্ধু ছিল ছোটবেলায় একসাথে ছিল, এবং আনোয়ার আসার পরেই এই বাচ্চাটা এই ঘটনাটা ঘটিয়েছে এবং আনোয়ারের সাথেই ঘটিয়েছে। দেখা কিন্তু এই দুইজনকেও দিয়েছিল, হাসান ভাইকেও দেখা দিয়েছে, হাসান ভাইয়ের পাশে যে আরেকজন ছিল দুজনকেই দেখা দিয়েছে।
আনোয়ার দেখছে আপনি জানলা দিয়ে আসছে,
আর আনোয়ার হচ্ছে পুরো সাফার করছে বিষয়টা, যে ছোটবেলায় যার সঙ্গে একসাথে, এই যে কানেকশন, কিছু কিছু আছে না যে আমরা শুনি না যে মরার পরেও কেউ অনেক কিছু সম্পর্ক থাকে, কেউ ছাড়তে চায় সাথে করে নিয়ে যেতে চায়। আনোয়ারের এরপরে আনোয়ারের কি আর কোন ধরনের কোন প্রবলেম হয়েছিল কিনা, বা আনোয়ার এরপরে আর এই সমস্যার মধ্যে পড়েছে কিনা?
এরপরে মনে করেন বাড়িটা বন্ধ করে দেওয়া হয়েছে, যে তুই জানলার পাশে আর কোনোদিন না আসতে পারে, কারণ ওই ঘরে ঘুমাইতে হয় মানুষ। বন্ধ করার পরেও কি হয়, ওই চালের ভিতরে ঢিলা মারে,
এখনো ঘটে সেই ঘটনা,
ঢিলা মারে মাঝে মাঝে, মানে ইটের চাকটা যেটা ওইটাতে ঢিলা মারে।
এটা কি আনোয়ার বাড়ি গেলেই এই ঘটনা?
আনোয়ার বাড়িতে গেলে ইটের শব্দ হয়।
আনোয়ারের সেফ থাকাটা খুব জরুরি
জরুরি। আমার কেন জানি মনে হচ্ছে মানে সামহাও আনোয়ার কি যেদিন সে গাছ থেকে পড়ে যায় সেদিন কি আনোয়ারের যাওয়ার কথা ছিল তার সাথে গাছে উঠতে?
না, আনোয়ার তখন ঢাকা এসে বসছে ওর আব্বুর কাছে।
কত কিছু ঘটতে পারে তাই না? শুন, এমনও হতে পারে যে আনোয়ার চলে যাওয়াতেই হয়তো এই বাচ্চা ছেলেটা প্রচন্ড লোনলি ফিলিংস থেকে আরো বেশি দুষ্ট হয়ে গেছিল।
ওকে হাসান ভাই, তো এই ছিল আপনার অভিজ্ঞতাগুলো আমার কিন্তু মানে লাস্টেরটা শুনে কিন্তু লিটন ভাই ছিল জানালা দিয়ে টান দিয়ে ইয়ে করে ফেলেছিল, তো এখানেও কিন্তু আমরা একটা
সেটাই
ধরনের একটা বিষয় দেখতে
পাই। তুই যে কানেকশনের ব্যাপারটা বলছিস দোস্ত, এই ব্যাপারটা আসলেই কিন্তু
দুইটা কানেকশন কিন্তু পেলাম, যে একটা মেয়ে যে কামড়ে যে মেয়ে ফেলেছিল ওখানেও তার ছোটবেলার বন্ধু
রাইট
সে চলে গেছে ওই জায়গাটার মধ্যে, এবং এখানেও তার ছোটবেলার বন্ধুই
তাকে টানছে।
একটু মনে করে দেখ, আমরা বহু আগে আমাদের সাথে মানিকগঞ্জের একজনের কথা হয়েছিল, সবুজ তার বন্ধু যে মারা গিয়েছিল ওই মাছ ধরতে গিয়ে,
রাইট রাইট,
তারপরে সে যখন মারা যায় ওকে বলে গিয়েছিল আমি তো চলে যাচ্ছি তুই সাবধানে
থাকিস,
এবং সে একদিন আসার সময় এই বাস ঝাড়ের নিচে তার বন্ধুর ডাক শুনতে পেয়েছে।
সুমন ভাই, আমি আরেকটা কানেকশনের ঘটনা জানি।
আরেকবার ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেল, মনে করিয়ে দিচ্ছি আপনি শুনছেন হন্টেড প্লেস ভিত্তিক শো ডর ABC রেডিও FM 89.2। আমাদের ABC রেডিওর মেয়ে বন্ধু ছেলে বন্ধু সবাইকে স্পেশালি আমন্ত্রণ জানাতে চাই ডর অনুষ্ঠানে। অনেকেই বিভিন্ন ধরনের নিরাপত্তার কথা বলে আমাদের এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করার সাহস পান না, আমরা তাদেরকে আশ্বস্ত করছি ABC-র খুব শক্তিশালী একটি টিম থাকে আপনাদের সঙ্গে, যারা দেশের বিভিন্ন জায়গাতে গিয়ে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করে এই অনুষ্ঠানটি ধারণ করে। সুতরাং আপনি যদি এই রকম অ্যাডভেঞ্চার প্রিয় হন এবং আপনার জীবনে যদি একটা স্মরণীয় স্মৃতি করে রাখতে চান ভৌতিক ঘটনার মধ্য দিয়ে কোন একটি জায়গাকে একটা রেডিও অনুষ্ঠানকে, আপনি আমাদের এখানে আসতে পারেন। আমাদের এখানে আসার জন্য আপনাকে ফোন করতে হবে, আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। ফিরে আসছি ঠিক রাত 12:06। নতুন একটা দিন শুরু হয়েছে, অদ্ভুত একটা বিষয় হলো ঘড়ির কাঁটা শুক্রবারের জন্য 24 ঘন্টার প্রথম ঘন্টায় পা দিলেও এবং ঘন কালো অন্ধকারে পা দিলেও আমরা এই 24 ঘন্টাকে কিন্তু একটা রাত বলে সম্বোধন করি না, করি একটা দিন বলে। আমরা বলি 24 ঘন্টায় একটা দিন। আমরা আলো দেখতে পছন্দ করি কারণ আমরা অন্ধকার ভয় পাই, অন্ধকার নিস্তব্ধতার, অন্ধকার থেমে থাকবার, অন্ধকার আতঙ্কের, অন্ধকার অমানিসার। সেই অন্ধকারের প্রথম প্রহরে আপনাদের আরো একবার স্বাগত ডরে। ডরে সেই ঘটনাতেই ফিরতে চাই যেখানটাতে আমরা সংবাদের বিরতি নিয়েছিলাম। সুমন এবং রেহান আছে অতিথিদের নিয়ে হন্টেড প্লেসে, সেখান থেকে ধারণ করা হয়েছে এই সপ্তাহের ডর। আর এই ডরকে যদি আপনি উপভোগ করতে চান তবে ডরের রেসিপি মেনে ডরকে এখন থেকে বাকি সময়টুকু শুনুন। ডরের রেসিপিটি হচ্ছে একলা ঘর, অন্ধকার করা, কিংবা আপনি এমন একটি জায়গায় রয়েছেন যেখানে কেউ নেই, শুনশান নিরবতা, রাতের ঝিঝি পোকার শব্দ, যদি ঘরে থাকেন তো হালকা করে জানালাটা খোলা এবং রেডিওর চমৎকার শব্দ শুনতে থাকুন ডর। মনে রাখবেন ডর মানে ভয়।
যেটা হচ্ছে আপনার আমাদের এলাকায় একটা ছেলে ছিল মুস্তাকির নাম, ও বর্তমানে মার্ডার মানে মার্ডার হয়ে গেছে।
আচ্ছা,
তো ওকে মারা হয়েছে আপনার শ্বাসরোধ কইরা, বেল্ট দিয়ে গলার ভিতরে পেঁচায়া ওকে মারা হয়েছে। মায়েরা আপনার কাপড় চোপড় একদম খুইলা ফেলা হয়েছে, খুইলা তাকে যে একটা ছোট পুকুর আছে ওই জায়গায় ওই পুকুরের ভিতরে কস্তুরির নিচে বইরা দেওয়া হয়েছে। তারপরে 3 দিন পরে তার লাশ পাওয়া গেছে। তো ওর একটা বন্ধু ছিল নাম লিওন, ওই লিওন আবার আমার বন্ধু ছিল। কয়েকদিন পরে আপনার ওকে লিওনকে আর কি স্বপ্নে দেখাইতেছে, হ্যাঁ মুস্তাকিন আসছে ওর পাশে, আসে বলতেছে লিওন তুই কই? কয় দোস্ত আমি তো ঘুমাইতেছি। কাদর ঘুমাইস না আমার সাথে? কয় কি রে তুই কি পিনছস? লিওন বলতাছে, কয় আমি এটা পাঞ্জাবি পিনছি। কয় এত বড় হাত দেখা যায় না, পাও দেখা যায় না, এত লং পাঞ্জাবি পিনছস কে তুই? তুই এই পাঞ্জাবি ছাড়া পোশাক পিনতে পারলি না ভালো প্যান্ট শার্ট? কয় দেখ আমি যে জায়গায় থাকি এই জায়গায় আমার এইসবই পিনতে হয়। তুই কোন জায়গায় থাকস? কয় আমি যে জায়গায় থাকি এই জায়গায় অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। এক কাজ কর, তুই আমার সাথে চইলায়। কয় তোর সাথে যামো, আমার বাবা মা তো আমার সাথে পরে যে চিল্লাচিল্লি করে। কয় কি ছুইব না, তুই আয়। অলরেডি লিওনের হাত ধরছে। তোরা বলতেছে, আয় তো তুই, তুই আমি যে জায়গায় থাকি এই জায়গাটা তুই একবার দেখ, তুই আয়। বলতেছে, আচ্ছা ঠিক আছে তাহলে চল। তো ও বার হয়ে যাইতেছে ঘর থেকে, আপনার সিটকারে নিজেই খুলছে দরজা। সিটকার যে খুলতেছে আওয়াজ হইতেছে, ওর বাবা আবার আওয়াজটা শুনতেছে। তো শোনার পর বাবা আবার ধরছে, কি রে এত রেত করে কই যাস? হ্যাঁ ধাক্কা দিয়ে বলতেছে, তুই কোনো কথা শোনা, সারো আমার, সারো আমার, তাড়াতাড়ি যেতে হবো। ওই দরজা খুলে ওর টাইনা ধরে রাখতে পারতেছে না, দরজা খুলে চলে যেতেছে। তোর বাবা করছে কি, ওর পাঞ্জাবি মানে জড়ায় ধরছে, তোরা কইতেছে, কিন্তু ওর বাবা ওর সাথে পারতেছে না। কয় বাবা আমার ছাইরা দেওয়া কইতেছি, রাগ দেখায় বলতেছে, আমি চলে দাম। কয় কই যাবি? আমার বন্ধু মুস্তাকিন লয়ে চলে দাম, তুমি ছাইরা দাও। পরে এর করার পরে একটা থাপড় দিয়েছে ওর বাবা ওর ভাইয়ার দিয়ে আর কি। থাপড় দেওয়ার পরে অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হওয়ার পরে ওর আবার এই ঘটনা মনে আছে লিওনের। বাবার পরে বলতে পারছে ঘটনাটা,
যে স্বপ্নে এরকম এরকম দেখছি,
আমার স্বপ্নে এরকম এরকম হয়েছে। ওর বাবা আবার বলছে যে তুই তো দরজা খুলে বাইরে গেছিলি,
অথচ সে কিন্তু টোটাল ঘটনাটাই স্বপ্নে ভাবতেছে।
হ্যাঁ
কিছু বিষয় আছে যে রেহান, কিছু পিঠাপিঠি ভাই বোন থাকে, ওই ক্ষেত্রেও কিন্তু আমরা এই ধরনের কিছু ঘটনা আমরা শুনতে পাই মাঝে মাঝে, যে পিঠাপিঠি ভাই বোন যারা থাকে, যদি একজন মারা যায় আরেকজনের এরকম একটা বিপদ কিছু একটা থেকে যায় আর কি, একটু সেফ চলতে হয়, যে বিশেষ করে পিঠাপিঠি ভাই বোনদের ক্ষেত্রে।
হ্যাঁ এটা আমিও শুনছি, মানে একটা কেমন যেন মানে মানে একটা কি একটা কানেকশন যেন থাকে, ইভেন টুইনদের ক্ষেত্রে তো এটা খুব বেশি অ্যাপ্লিকেবল।
অনেক ধন্যবাদ হাসান ভাই, মানে আসলে বেশ কিছু ইন্টারেস্টিং কিছু আজকে আপনার কাছ থেকে শুনতে পাইলাম।
তবে এগুলো এখন আমার মনে করলে অনেক ভয় করে আসলে।
আসলে ভয় পাওয়ার কথা,
যে জায়গায় বসে বলতেছেন,
আম গাছের দিকে তাকাইলে তো এমনি ভয় করে।
আর এমনিতেই তো একটা ভয়ঙ্কর জায়গায় আছি, দেখতেই ভয় লাগতেছে।
জামিল ভাই,
জি,
যে আম গাছের নিচে আপনি নিয়ে আসছেন, মোটামুটি সবাইকে ভয় পাওয়াই দিচ্ছেন আমাদেরকে। তো যাই হোক জামিল ভাই, আপনার তো এই ধরনের অভিজ্ঞতা বেশ কিছু আছে, আপনার অভিজ্ঞতা গুলা কি একটু শুনি।
শুন ভাই, আমার 2004 এর ঘটনা।
আচ্ছা,
আমি আর আমার চাচা আছে, মানে ফ্রেন্ডের মতোই চলাফেরা করি, শামীম নাম। আমাদের গ্রাম থেকে আরেক গ্রাম ধরে প্রায় 8-10 কিলো দূরে, ওটা হলো কাটাগড় নাম, ওইখানে একটা মাজার আছে। ওই মাজারের ওইখানে এই বিশাল মেলা হয় চৈত্র মাসের 12 তারিখে।
আমরা যে এইখানে আছি এইখান থেকে সেটা কতটুকু দূর?
আমাদের এইখান থেকে সেটা অনেকই দূর, প্রায় 25-30 টাকা বাস ভাড়া নেবে। জি জি জি, আমরা দুজন ওইখানে যাই মেলায় যাই। তা মেলা শুরু হওয়ার আগেই যাই, যাওয়ার পর আমরা ওইখানে ঘোরাফেরা করি। ঘোরাফেরা করতে তো অনেক রাত হয়ে যায়, প্রায় রাত 1টা বেজে যায়। ওইখান থেকে ও বলতেছে যে যত রাতই হোক আমরা বাড়ি চলে যাবো। তাই আমি বলছি যে না, 1টা বেজে গেছে, দরকার হলে আমরা মেলার ভিতরে ঘোরাফেরা করি, আর নইলে আমরা কারো আমাদের আত্মীয় আছে সেই বাড়ি যাই। তো বলতেছে না, কোনো বাড়ি যাবো না, আমরা সরাসরি বাড়িতে যাবো। অন্ধকার রাত, মানে অন্ধকার, হালকা হালকা আবার জ্যোৎস্না মানে উঠতেছে, মেঘ আকাশে একটু মেঘ মেঘ। তা আমি যে গ্যাস লাইট সিস্টেমে খোদের আলো জ্বলে, লাইট আছে মাথায় আলো জ্বলে, 15 টাকা দাম একটা লাইট কিনে আমরা দুজনে যাচ্ছি। ওইখান থেকে 12 কিলো রাস্তা আমাদের হাঁটা লাগবে, প্রায় আপনার 2 ঘন্টা হাঁটা লাগবে। 1টা যদি বাজে 2টা 3টা, তাহলে 3টা বাজে আমাদের বাড়ি পৌঁছাবো। ও বলতেছে যে কিসের ভয়, আমরা দুজন যেহেতু আছি আল্লাহর রহমতে কোনো ভয় নাই, চল আমরা চলে যাই। তো আমি বলতেছি দেখ, তারপর ওই জায়গাটা আমরা যে যাব, যদি কোন গ্রাম হতো তাহলে না হইতো, বিশাল বিল, এই বিলের মাঝখান দিয়ে মনে করেন 4-5 কিলো ফাঁকা, আপনার শুধু বিল আর বিল, রাস্তা আর ওই রাস্তার দুই পাশ দিয়ে শুধু বাগান, কোনো বাড়ি ঘর নেই। তার একটু সামনে এসে আপনার একটা নদী, ওই নদীটা হচ্ছে বাড়াশিয়া নদী বলে। তো নদীটার এই পেশে একটা গ্রাম আছে, ওটার নাম হলো কলিমাজি। কলিমাজি গ্রাম, কলিমাজি গ্রামটার সামনে হলো যে নদীটা, নদীটা পার হয়ে ওই রাস্তা দিয়ে হেঁটে আমাদের বাড়ি আসতে হবে। যে গ্রামটার নাম বললাম কলিমাজি, কলিমাজি থেকে প্রায় 3 কিলো হবে ওই মেলাটা। কোনো গাড়ি নেই, কোনো কিছু নেই, এত রাত্রে গাড়ি গুড়ি কিছু পাওয়া যায় না। মেন রোড দিয়ে আমরা হাঁটতেছি, তা মেন রোড দিয়ে হাঁটতে বাদ যাচ্ছে, ওই সিঁড়ি যায় আপনার ওই হুন্ডা যায়। হাঁটতে 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 আমরা নামছি হচ্ছে তালতলা নামে একটা জায়গা আছে। ওই জায়গাটা মনে করেন যে প্রায় 2 কিলো ফাঁকা, তারপরে হচ্ছে গিরাম। তো 2 কিলো ফাঁকা, দুই সাইড হলো বাবরা গাছ। তা রাত সে সময় মনে করেন আমরা আধা ঘন্টার বেশি হাঁটছি, প্রায় 40-45 মিনিট হাঁটছি দুজনে। হাঁটতে হাঁটতে ওই তালতলা আসছি, আসার পরে বাবরা গাছের ওইখানে, ওইখানে যখন হাঁটতেছি তখন আমার কাছে কিরম যেন ভয় ভয় লাগতেছে। আপনার ঝিঝি পোকা ডাকতেছে, হালকা একটু বৃষ্টি নামছিল, তারপর ওই যে আপনার ওই ব্যাঙ ডাকতেছে। ওই বাবরা গাছের ওইখানে আসার পর এখন দেখি একটা বিড়াল, সাদা একটা বিড়াল পার কাছে এসে মেউ মেউ করতেছে। চিন্তা ভাবনা করলাম এটা তো গিরাম না, একটা বিল, বিলের মাঝখানে বিড়াল আসলো কোথা থেকে। তখন মনের ভিতর আরো ভয় বেশি লেগে গেল যে আসলে ওই বিলের ভিতরে বিড়াল আসলো কোথা থেকে। তখন শয়তানি করতে করতে আমি একটা লাথি মারছি, লাথি মারা পর বিড়াল আপনার তিনটা হয়ে গেছে, পিছনে মেউ মেউ করতেছে কিন্তু আমাদের সামনে আসতেছে না। আমরা বিড়ালের আগে, তা যতই সামনের দিক হাঁটি আপনার পিছনের দিক কিন্তু চোখ যে কখন মনে হয় কামড়ায় ধরে কিনা, এরকম একটা ভয় ভিতরে কাজ করতেছে। তা আবার উষ্মা মনের ভিতরে মনে করেন যে পুরো ভয়, তারপরও আল্লাহর নাম নিচ্ছি। তা আস্তে 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 ওই গ্রামের কাছে যখন আসছি তখন মনে করেন ওই কলিমা যে গ্রাম, ওইখানে দেখি কোনো বিড়াল নেই, কোনো কিছু নেই। তখন ওই যে বাড়াশিয়া যে নদীর কথাটা বললাম, একটু বড়ই নদী, চার আছে, চার দেওয়া
বাঁশের সাঁকো,
বাঁশের সাঁকো। তা ওইটা মনে করেন যে অনেক বড়, ছোট সাঁকো হলে হয়তো, নদী যেহেতু অনেক বড়। তা ওইখানে যাওয়ার পর আপনার ওই সাঁকোতে উঠছে, তা পরানের ভিতরে তো মনে করেন এমনি ভয় লাগতেছে, আরো এত রাত্রে সাঁকোর ভিতরে উঠছি অন্যরকম। সাঁকোতে যখন উঠছি সাঁকোর ওই সাইডে মনে করেন যে বিশাল জঙ্গল, আর ওই নদীর থেকে যে উঠা লাগবে সেটা মনে করেন পাহাড়ের মতো ঢাল উঠা লাগবে। ওইখানে একটা গাব গাছ আছে, কলিমাজির এক লোক ওইখানে আবার গলায় ফাঁসি দিয়ে মারা গেছিল, ওই কল্পনাটা তখন আমাদের দুজনের মনে উঠছে। তখন আমি বলতেছি, এই শামিম তুই চুপ কর, চুপ করে থাক, আস্তে আস্তে পার হ, পা যে উঁচু করে যে পাটা ফেলাবো সেই শক্তি নাই। তা হঠাৎ যখন ওই চারের যখন মাঝখানে আসছি তখন মানে আমরা দুজনে অনুভব করতেছি কিন্তু কিছু দেখতেছি না, ওই চার ধরে কে যেন ঝাঁকাইতেছে জোরে জোরে, যেন স্প্রিং করতেছে চার। তখন ওই পাও ফেলাইতে হচ্ছে না, পাও ঘষায় নিতেছি, আপনার পাও ঘষাতে ঘষাতে
রুকর দিয়ে পাও,
জি জি, ঘষে 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 যাচ্ছি কিন্তু পাও উঁচু করতে পারতেছি না। মানে আল্লাহ আল্লাহ করতে করতে কোন রকম ঘাটে যে পৌঁছালাম, যে উঁচা জায়গাটা, ওই জায়গাটা উঠতে হবে। তখন আমরা উঁচা জায়গাটা উঠছি, উঠার পর এখন ওই গাব গাছের দিক চোখ গেছে, চোখ গেলে এখন দেখি মানে ও দেখতেছে না কিছু, আমার চোখে দেখা দেয় যে ওই সেই যে লোকটা মারা গেছিল ওখানে গলায় ফাঁসি দেয়া, তার গলায় ফাঁসি লাগানোই সে ঝুলতাছে ওই গাছটার মধ্যে, ডালের ভিতরে। আমি কই স্বামী, ওই যে দেখ দেখ দেখ, কয় আমি তো কিছু দেখি না। আমি কই যে চাই রয়েছে দেহস না, ওই যে ঝুলতাছে, কয় কো আমি তো কিছু দেখতেছি না, তুই কি দেহস, কয় এটা তোর মনের ভুল ধারণা, তুই আয় আমার সাথে আয়টা। আর আমি কই আমার আমারে তুই ধরে নে, আমি আটতে পারতেছি না, আমারে ধরে রাখছে। আর কিছু দূর ওই মাঠটা পাড়ি দেওয়া পারলেই মনে করেন যে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাইতে পারবো। এই মাঠটাই হলো বিশাল মাঠ, যাচ্ছি যাচ্ছি হঠাৎ করে দেখি সামনে ওই সেই বিড়াল তিনটা, যে বিড়াল তিনটা নদীর এপার থেকে দেখা দিছিল ওই কলিমাজি গ্রামের কাছে আসলে আমরা দেখি বিড়াল নাই, সে বিড়াল কিন্তু আবার দেখি ওইখানে। আরো আতঙ্কে ভয় ভয় লেগে গেল মনের ভিতর। ওই পাশে আবার বাঁশদার, তো বাঁশদারের পাশে দেখি মানে আমাদের রাস্তার পাশে বিড়াল, বিড়াল মেউ 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 করতেছে, আবার বিড়াল লাঠি দিছি, যে সারা বিড়াল আমাকে পাঁচ ছাড়লি না হন শামিম দেশে, তখন তখন বিড়াল হয়ে গেছে সাতটা। ওই শামিম তখন অনুভব করছে বাঁশ বাগানের ভিতরে, আমি সেটা দেখি নাই, ও দেখতেছে যে বাঁশ বাগানের ভিতরে কে যেন বাঁশ ধরে টাইনে ফাড়ে ফেলাচ্ছে, মানে পুরো বাঁশ চড়ক চড়ক করে শব্দ হচ্ছে, যে বাঁশের যে ফাঁপ গুলা আছে ওইগুলা ফাটতেছে। তখন ও আমার জড়াই ধরলো, আমরা হাঁটতেছি হাঁটতেছি আকাশে মেঘ হয়ে আসছে, চৈত্র মাস তো আকাশে মেঘ হয়ে আসছে, মানে আমাদের কাছে লাগতেছে পুরো আকাশ অন্ধকার হয়ে আসছে আর ঝড় উঠে আসতেছে, মানে ধুলো ময়লা ঝড় উঠে আসতেছে, পুরো বিড়াল নাই ঝড় উঠে আসতেছে। তখন আমরা দাঁড়াইছি ওইখানে, একটা জায়গা আছে, ওই জায়গাটা ওই আপনার একটা মরা একটা তাল গাছ আছে, ফাঁকা জায়গাটা, ফাঁকা রাস্তা, দুই পাশে আপনার চক মানে কি মাঠ, বিল, এই বিল দুই সাইডে বিল দেখা যাচ্ছে, আপনার ওই গমের ভুই, গম পাইকে রয়েছে গমের ভুই, ওইখান দিয়ে গমের ভুই লড়তেছে, গম লড়তেছে মানে বাতাস লাগতেছে বাতাস। আমরা দাঁড়াই রয়েছি, অনেক দূরে একটা বাগান আছে, ওই বাগানের ওই দিক থেকে বাতাসটা আসতেছে, আপনার যেন পুরো ঝড় উঠে আসতেছে এরকম একটা কিছু দেখলে। এখন দেখি একটা ঘোড়া দৌড়ে আসতেছে, ঝড় না একটা বাতাস না একটা ঘোড়া আইসে ওই আমাদের, আমরা রাস্তার ভিতরে দাঁড়ানো আর ঘোড়াটা হলো মাঠের ভিতরে দৌড়ে আসতেছে আপনার ওই গমের বইয়ের উপর দিয়ে, গমের বই আছে, তারপর অনেক কিছু আছে যে মাঠের ভিতর দিয়ে দৌড়ে আসতেছে। দৌড়ে আসার পর আমাদের ওইখানে দাঁড়ালো, দাঁড়ানোর পর ঘোড়ার উপরে একজন মানুষ আছে ঘোড়ার পিঠে বসা, কিন্তু অরিজিনালি কি ভালো করে খেয়াল করে দেখলাম যে ঘোড়ার কোনো মাথা নেই। আমার মনে আরো ভয় লেগে গেল যে ঘোড়ার উপরে মানুষ, মানুষের চেহারা ভালো করে বোঝা যাচ্ছে না। শামিমার আমি ওইখানে দাঁড়ায় থাকলাম, ঘোড়াটা আর সরতেছে না। তখন দেখি আবার ওই সেই বিড়ালও চলে আসছে, যে সাতটা বিড়াল ছিল বিড়ালও চলে আসছে। তখন শামিম বলতেছে এইখানে তাড়াতাড়ি চায়ের কোনো প্রসাব করে মাঝখানে দাঁড়াইতে হবে। তখন ও চারো সাইডে প্রসাব করলো, করার পর ওইখানে মাঝখানে আমরা দুজন দাঁড়াইছি। তখন ও বলতেছে যে তোরা বাইসে গেলি।
কি বলছে?
ওই ঘোড়ার ওইখান থেকে
লোকটা
যে তোরা বাইসে গেলি, তোরা কতক্ষণ ওইখানে দাঁড়াই থাকবি, আমি দেখবো কতক্ষণ দাঁড়ায় থাকবে। দুজনের দুজন ধরে দাঁড়ায় থাকার পর দুজনের আফা কাঁপতেছে। ওই যে আমার কাছে যে গ্যাস লাইটটা ছিল, মানে গ্যাস লাইটটা আগুন যে ধরাইবো, মানে আঙ্গুলের ভিতরে সেই শক্তি নাই, মানে আফাও কাঁপতেছে। গ্যাস লাইট ধরার আগে লাগতেছে গ্যাস লাইট পড়ে যায়। তা আমরা যে দাঁড়ানো ছিলাম, মানে যে রাস্তাটার পাশে, ওই সাথে ছোট একটা তাল গাছ ছিল, মানে তাল গাছটা ছিল মরা তাল গাছ এবং পাতাগুলো খুব শুকনা ছিল, চৈত্র মাস ছিল, পাতাগুলো খুব শুকনা ছিল। প্রসাব যে করছে ওই জায়গাটা দাঁড়াই হাত দিয়ে লাগল পাওয়া যায়। ওই গ্যাস লাইট পুরো গাছে আগুন ধরাই দিল, পুরো গাছে আগুন ধরাই দিলে ওই গাছে মনে করেন যে তাল গাছে যে শুকনা পাতা আগুন ধরে গেল। আগুন ধরে গেলে দুজনেই মনে করেন যে দৌড়াইতেছি, দৌড়াইতে দৌড়াইতে আমাকে ওইখানে সন্তেশ পাগলা নামে একটা আস্তানা আছে, আস্তানার আগে একটা ভাটা আছে, আনোয়ারের ভাটা, ভাটা পারো যে আস্তানার ওইখানে গেছি। আস্তানার ওইখানে যে আবার একটা বট গাছ আছে, বড় বট গাছ আছে, তো বড় বট গাছ থাকলে বট গাছের ওইখান ওই বট গাছের ওইখানে গেছি। এখন বট গাছের উপরে পানি পড়তেছে, তা পানি পড়ার পর তখন পুরো মাঠটা পাড়িতেছি আধা ঘন্টা দৌড়ায়। তারপর আমরা বাড়ি চলে আসলাম, বাড়ি চলে আসার পর ওদের বাড়িতে আমরা ঘুমালাম, মানে সকাল হয়ে গেছে কখন আমরা বলতে পারি না, আমরা ঘুমাই রয়েছি। তখন ওর আম্মু যখন শরীরে ধাক্কা দিল, দেখে যে দুজনের শরীরে প্রচুর জ্বর। পরে আমরা কবিরাজ ওষুধ খাওয়ার পরে আমাদের আস্তে আস্তে ওটা আর কি ভালো হয়েছে।
আচ্ছা আচ্ছা, আর কোন ধরনের কোনো কিছুর মধ্যে পড়েছেন কিনা?
এইবার যে ঘটনাটা বলতেছি সেটা হচ্ছে, আমরা যে জায়গাটা বসে আছি এখান থেকে 20-25 মিনিট লাগবে আমাদের যেতে, সময় হলে হয়তো জি আমাদের বাড়ি ওইখানে ওই ভিটার থেকে ঘুরাই নিয়ে আসতাম, আমাদের বাড়ির থেকে বেড়ায় আসতেন, আসছেন যেহেতু ঢাকা থেকে অনেক কষ্ট করে।
সময় পাওয়া যায় একটা ট্রাই করা যেতে পারে। আচ্ছা, তারপর কি হলো?
এই কুরবানিদের একটা আমি ঘটনা বলি, আমার ছোট বোন, আমার আপন ছোট বোন, তাকে আমার আব্বু হালকা একটু রাগারাগি করে, রাগারাগি করলে ঈদের দিন। তা আমরা ভাবছি আমাদের ওইখানে যে ভূতের মার যে ভিটাটা আছে, আসলে এখন নাম হয়েছে ভূতের মার ভিটা, আসলে এর আগে নাম ছিল, সেটার নাম ছিল বুচার মার ভিটা।
এই কি ঘটছে, এটার নাম কেন এরকম?
অনেক পুরনো আমলের ভিটা, হিন্দুরা বসবাস করত, এখানে ছিল আপনার শ্মশানঘাট, এখনো অনেক কয়লা টয়লা আছে যেখানে মানে পাওয়া যায়। আগে বিশাল তেঁতুল গাছ ছিল এবং নারকেল গাছ ছিল, যে নারকেল গাছ থেকে কোনোদিন কেউ নারকেল পাইলে খাওয়া পারে নাই, গাছে অর্ধেক উঠছে আবার কাঁপতে কাঁপতে নিচে নেমে গেছে। আর একটা তেঁতুল গাছ ছিল, যে তেঁতুল গাছ বিশাল তেঁতুল গাছ ছিল, এখন নেই। আমাদের যে সন্তেশ পাগলার যে একটা আস্তানার কথা বললাম, সে পাগল, সে মনে করেন যে এই তেঁতুল গাছের গোড়ায় থাকতো সে আইসে।
আচ্ছা আচ্ছা,
সে সারা রাত এখানে থাকতো, রাতে সকাল হলে চলে যেত। তেঁতুল গাছে মনে করেন যে কেউ স্বাভাবিক উঠা পারত না, কিন্তু এই পাগলটাকে দেখা গেছে যে তেঁতুল গাছের ওই ডালের উপরে শুয়ে আছে। এরকম ঘটনা মানে আমরা নিজেরা দেখছি। ওই তেঁতুল গাছের যে মালিক, তাকে ওই পাগল বলল, সে অনেক ধরনের ঘটনা ঘটে, তার চিন্তা ভাবনা করছে যে এত বড় গাছ গ্রামের ভিতরে রাখা উচিত না, বিক্রি করে দেই। এই আম গাছটার মধ্যে যে আম গাছটা দেখতেছেন, এই আম গাছালারে তো স্বপ্নে দেখাইছিল, কিন্তু এই তেঁতুল গাছালা যে সে হলো আমার দাদা হয়, তার নাম হচ্ছে সিদ্দিক তালুকদার। দাদা বলছে যে গাছ বেঁচে
ফেলবে,
এই কথা কিন্তু সে নিজে বলছে, আর কাউকে বলে নাই। তো ওই পাগল এসে বলতেছে সিদ্দিক, জি দাদা, তার এবার সবাই দাদা বলে ডাকতো।
আচ্ছা, ওই পাগলকে,
পাগলকে কয় তুই বলে গাছ বেচবি, তুই মনে করছিস কি আমি কিছু জানি না, তোর কি টাকা পয়সার অভাব আছে, তুই গাছ বেচবি কেন, আমি যেদিন বলবো তুই সেদিন গাছ বেচে ফেলবি, আমি আর বেশি দিন নাই, তাহলে গাছ বেচবো না। তার কিছুদিন পরে পাগল বলল যে সিদ্দিক তুমি গাছটা বেচে ফেলো।
আচ্ছা, সে হঠাৎ করে অনুমতি দিয়ে দিল?
জি জি, সে আবার জিজ্ঞেস করলো যে দাদা এখন বেচলে কোনো সমস্যা হবে কিনা, আমি তোমাকে অনুমতি দিছি না, তুমি এখন গাছটা বিক্রি করতে পারো। তখন সে গাছটা বিক্রি করে দেয়। গাছটা বিক্রি করে দিলে 98 বন্যার সময় একটা ঝড় হয়, ওই ঝড়ের সময় যে বড় যে নারকেল গাছটা ছিল, সেই নারকেল গাছটা গোড়া উপরে পড়ে যায়, ওই জায়গাটা মনে করেন যে সব পয় পরিষ্কার করার পর জি পুরো বাগানটা আর কি ওই গাছটা কেটে ফেলা পর পুরো বাগানটা ক্লিয়ার হয়ে যায়।
আচ্ছা,
পাশে ছিল একটা বেল গাছ,
ও ততদিনে কি তেঁতুল গাছটাও কেটে ফেলা হয়েছে?
জি জি, তেঁতুল গাছটাও কেটে ফেলা।
আর উনি এখন কোথায় থাকে? ওই যে পাগল,
পাগল তো ওই তেঁতুল গাছটা কেটে ফেলার পর পরে সে মারা গেছে। তার কবর হচ্ছে ওই আম গাছের বেলগাছের নিচে, তার নিচে আছে আপনার একটা বড় একটা তাল গাছ আর বেলগাছ পাশাপাশি। ওইখানে আমার ছোট বোন, ওইখানে আমাদের ছাগল বান্ধা, আম্মু বলতেছে দুপুর টাইম আমি যাই ওখানে ছাগল আছে, তুই ছাগলটা নিয়ে কুসান মার ভিটার উপর।
আচ্ছা,
ছাগল নিতে আসার পর ওই যে বেল গাছটা, ওই বেল গাছটার নিচে যে আপনার তাল গাছ, তাল গাছ সোজা হলো ছাগল গাড়া, খোঁটাটা গাড়া।
আচ্ছা আচ্ছা,
তখন ওই খোঁটাটা উঠায় নাই, বেল গাছের নিচে এসে শুয়ে রয়েছে কবর সোজা সুজি।
বোন?
জি, আমার আপন ছোট বোন। দুই থেকে তিন ঘন্টা হয়ে গেছে ছাগল নিয়ে ফেরে না। তখন আম্মু বললো যে পাঁচ মিনিটের রাস্তা না, এই যে আমাদের এতক্ষণ লাগতেছে কিসের জন্য? তো আমার ছোট ভাগ্নি আছে, তাকে পাঠালো। তো আসছে, আসার পর দেখে যে ও শুয়ে আছে ওই জায়গায়, একটু ছোট। তো বলতেছে ও খালা তুমি ছাগল নিতে এসে এখানে শুয়ে রয়েছো, না নানুর কাছে বলে আজকে তোমার আমি মার খাওয়াবো। তা ও আর কোন কথার উত্তর দিচ্ছে না, না দিলে কাছে গেছে। এ খালা খালা ও আয়, আমরা ছাগল নিয়ে বাড়ি যাই। ও যখন গত দূরে লাড়া দিছে হিহিক করে হাসে উঠছে, তখন ও পাইছে ভয়।
আপনার ভাগ্নি?
জি, ভয় পাই দৌড়াই বাড়িতে এসে ছাগল নেয় নাই। মা তো দেখে বুঝতে পারছে যে আমাদের ভিটাটা তো অনেক খারাপ। তখন আমার চাচি আমার আম্মু সবাই আসছে, সবাই আসার পর ওই বেল গাছের ওই গোড়ার থেকে।
তখন আপনার বোন ওখানেই বসা?
ওইখানেই শুয়ে রয়েছে, শুয়ে রয়েছে। তখন নিয়ে আসছে বাড়িতে, নিয়ে আসছে বাড়িতে। নিয়ে আসার পর তখন
বাড়িতে নিয়ে আসতে কি তাকে কোন রকম জোর করতে হয়েছে নাকি বলার সাথে সাথে চলে আসছে?
না না, জোর করে আনতে হয়েছে, তাকে তুলে ধরে নিয়ে আসতে হচ্ছে।
আচ্ছা, তারপর
বাড়িতে আনার পর শোনো পর আপনার আমাদের এক দাদি আছে বাড়ির পাশে, সে আর কি আইসে দেখলো, দেখার পর সে বলতেছে যে আসলে এটা ধরছে ছাড়ানো লাগবে এবং তোমাদের বাড়িটা বন্ধ করা লাগবে। তো বাড়ির ঘরের ভিতর বসে মনে করেন শুয়ে রয়েছে, একা যদি শুয়ে থাকতো আমরা হঠাৎ করে ঘরে নাই।
আপনার বোন?
আমার বোন। খুঁজতে খুঁজতে পাওয়া যেত কোথায়? ওই বেলগাছের ওইখানে, ওইখানে চলে যেত। আবার কয় যে আমি ওই যে আমার ডাকতেছে, ওই যে আমার আমার জন্য পিঠা বানাইছে, আমি চলে যাবো, আমি তোদের এখানে থাকবো না। আর
this track was downloaded from fusionbd.com.
গরুর মাংসের কথা বললে অনেক বকাবকি করত, অনেক জায়গা ফকির দেখানো হয়েছে কিন্তু কোন জায়গা কাম হয় না।
আগে কি সে গরুর মাংস খেতে পছন্দ করত?
আগে সে গরুর মাংস খাত, কিন্তু সেটা ধরা পর থেকে সে গরুর মাংস মানে একদমই ওটাকে এলাও করে না। তাকে অনেক ই করা হয়, বাড়ি নিয়ে আসে, অনেক কিছু দেওয়া হয়, কিন্তু সে কোনো দিক দিয়ে ভালো হয় না। এভাবে অনেক দিন চলতে থাকে, অনেকদিন একটা ফকির দেখানো হয়েছে, সে অনেকদিন ভালো রয়েছে।
আচ্ছা,
আমি বাড়িতে গেছি, বাড়িতে যখন আমাদের সেলো মেশিন আছে যেটা আর কি আপনার পানি সেচ দেওয়া হয়, তো দুপুর বেলা একদম ঠিক দুপুর বেলা ওই আমি ভুইতে পানি দিচ্ছি, ধান লাগানো তো যাই মেশিন স্টার্ট দিয়ে আমি পানি দিচ্ছি, ভুইতে পানি দিচ্ছে, একটা হাফ প্যান্ট পরা আমি মানে শর্ট প্যান্ট পরা ওইখানে বসে রাস্তার পাশে বসে বসে গান গাচ্ছি একা একা। ওই যে ভিটাটা আছে ওই ভিটাটার এর রাস্তা রাস্তা ক্রস করে হচ্ছে আমাদের মেশিনটা।
আচ্ছা আচ্ছা,
ওইখানে দিচ্ছি পানি দিচ্ছে, পানি দেওয়ার পর এখন হঠাৎ করে আপনার একটা আওয়াজ শুনতেছি দুপুর বেলা যে একজন লোক হারাই গেছে। ও যে আনোয়ারের ভাটার কথা যে বললাম, যে আনোয়ারের ভাটার ওখানে অনেক মানুষ কাজ করতে আসে, আপনার অনেক মহিলারা কাজ করে, যে ইট টিট বানায়, মাটি মুটি কাটে, মহিলারাই কাটে,
বিভিন্ন
রকমের মহিলারা কাজ করে। তা ওইখান থেকে একটা মহিলা হারাই গেছে, সবাই দেখছে যে ওই মহিলাটাকে উড়াই নিয়ে আসছে।
আচ্ছা,
কিন্তু ওরাই যে কোন দিক নিয়ে আসছে সেটা কেউ দেখে নাই। সবাই দেখছে যে মহিলা আকাশের দিকে উঠল, উঠার পর কোন দিক গেল এ মহিলার কেউ দেখে নাই। না দেখা পর এখন পুরো গ্রাম আপনার এই দুপুর বেলা আতঙ্ক, এই মহিলা সবার সামনে তাড়াই গেল, ভাটার মালিক শুদ্ধা মনে করেন যে দৌড়াইতেছে, কারণ একটা অকারেন্স ঘটে গেলে তার উপরে তো এটা দায়িত্ব পড়বে। আপনার গ্রামে প্রায় 400-500 লোক সবাই জানাজানি হয়ে গেছে যে এমন একটা লোককে উড়াই নিয়ে গেছে, তাহলে কত বড় একটা ঘটনা যে উড়াই নিয়ে গেল কোন দিক। বাড়ির পাশে একটা ছেলে আছে, তার নাম হচ্ছে গোবিন্দ। তারপরে আমাদের ওইখানে আরো সবুজ ভাই অনেকে আছে, তারা বসে রয়েছে। বসে থাকার পর ওরা আমারে ডাকতেছে যে তুই যে এখানে সেজ দিচ্ছিস, তা এখান থেকে কোনো মহিলারা উড়াই নিয়ে যাইতে দেখছিস কিনা। আমি কেডা কি কয় মহিলারা উড়াই নিয়ে যাইতে দেখবো কেন, আমি কয় শয়তানি করিস তোরা, কয় দেখোস না কত মানুষজন রাস্তায় দৌড়াইতেছে। তখন আমি কয় আসলে তো না নিলে মানুষজন দৌড়াইবো কেন। তো ওই গোবিন্দর কাছে আবার ওই মহিলার মোবাইল নাম্বার ছিল, তো মহিলা আবার একটা কাপড় ফিন্দা ছিল, তো ওই মোবাইলটা তার কোমরে গুজা ছিল, ফোনটা ছিল ওপেন করা। তখন ওই ভিটার কাছে আমি চিন্তা ভাবনা করছি যে আমাদের এই ভিটায় যেহেতু এত ঘটনা ঘটে, সেহেতু আমরা একটু খোঁজ নিয়ে দেখতে পারি এই জায়গাটা আছে কিনা। আর সবাই টার্গেট করছে আমাদের এই ভিটার কথাই, এই ভিটার এখান থেকে মানুষ ঘুরতেছে কিন্তু কেউ কিছু দেখে না। তখন ওই ফোন দিছি, এখন থেকে রিং বাজায়, রিংটোন বাজতেছে। রিংটোন বাজার পর এখন চিন্তা ভাবনা করি যে রিংটোন বাজে তাহলে তো নিশ্চয় এখানেই আছে। তখন সব জায়গা খুঁজে এখন দেখি নাই। এখন আমরা তিনজন আগে গেছি,
ডর মানে ভয়।
লম্বা একটা গল্প, এবার আরো একটা বিরতি, আরো অনেকখানি অপেক্ষা করছে আমাদের জন্য। বিরতিটা মাত্র 4 মিনিটের। আমি আরজে কিপ্রিয়া আপনার সঙ্গে আছি আমার এই নতুন অনুষ্ঠানটিকে নিয়ে, নাম ডর, যেটি বাংলাদেশের বিভিন্ন হন্টেড প্লেসে গিয়ে ধারণ করা হয়। আমরা মাত্র 4 মিনিট পর আবারও ফিরব সুমন এবং রেহানের কাছে। আপনি যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তবে আমাদেরকে ফোন করুন এবং বলুন কি ঘটনা ঘটেছিল আপনার জীবনে যা আপনি লাখো মানুষকে বলতে চান। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পর আপনি 3 চাপবেন, তারপর যে কথাগুলো আপনি ফোনে শুনতে পাবেন সেই নির্দেশনা অনুসারে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। আমাদের টিম খুব শীঘ্রই আপনার দরজায় কড়া নাড়বে। ডর
এয়ারটেল দিচ্ছে বন্ধ কানেকশনে আধা পয়সা প্রতি সেকেন্ড রেট এয়ারটেলে, আর অন্য অপারেটরে থাকছে 1 পয়সা প্রতি সেকেন্ড রেট। তাছাড়া সাথে পাচ্ছ ফ্রি ফেসবুক আর হোয়াটসঅ্যাপ। অফারটি পেতে ডায়াল করো *222*#, তাহলে দেরি না করে অন করো তোমার বন্ধ এয়ারটেল কানেকশন আর কথা বলো আধা পয়সা প্রতি সেকেন্ড রেটে।
যখন শেষ রাতের দিকে বিশেষ করে পড়তে থাকে তখন পাতা থেকে টপ টপ করে পানিগুলো কখনো বা টিনের চালে কিংবা এক পাতা থেকে আরেক পাতায় পড়ে, সেটারও একটা অদ্ভুত শব্দ হয়। এবং এই শব্দগুলো কখনো কখনো আপনার একাকিত্বে অনেক বেশি ভয়ের কারণ হতে পারে। যদি কেউ আপনার পাশে বসে তার জীবনে অতিভৌতিক ঘটনাগুলো বলতে থাকে, আপনি যদি এই সময়টিকে, এই নীরবতাকে আপনার জীবনে ধারণ করতে চান অদ্ভুত এক ভয়ের মধ্য দিয়ে, তবে একটু আগে ডরের যে রেসিপিটা বলেছি সেটা মেনে ডর শুনতে থাকুন। আমরা বিরতির পর আবারও ঠিক সেই জায়গাটি থেকে শুরু করছি যে জায়গাটিতে ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম। ডর।
আমি শামীম শওকত ভাই।
আচ্ছা।
তখন দেখি বেলগাছের উপর, পাতার উপর মহিলা শুয়ে আছে, একদম পাতার উপরে শুয়ে আছে। অবাক হয়ে গেছি আমি, গাছের উপরে উঠলাম। তখন গ্রামের বহুত মানুষ, আমরা খোঁজ দিলাম যে পাওয়া গেছে, তোমরা এদিকে আসো। অনেক মানুষ এদিকে চলে আসছে, 200-300 মানুষ গাছতলা দাঁড়ানো। আমরা তিনজন চারজন মিলে গেছে উঠলাম, আমি আগে উঠছি। মহিলাকে যখন যাই খালি একটু টাচ দিছি, টাচ দেওয়ার পর দেখি মহিলা ওইখান থেকে পুরো ডালের উপরে ভর, মানে অনেক ভার হয়ে গেছে। তখন যে পাতার উপরে শুয়ে রয়েছে, সে অনেক আমাদের শরীরের সাথে টাচ লাগা পর যখন ধরছি নামানোর জন্য, তখন সে অনেক ভার হয়ে গেছে এবং গাছের উপরে সে ইয়ে, বেল গাছের কাঁটা আছে, কাঁটাও দু একটা তার শরীরে বিঁধছে, কিন্তু সে বলতে পারবে না যে আমার শরীরে কাঁটা বিঁধছে।
আচ্ছা, মানে তার কোনো বোধ নেই,
তার কোনো হুশ নেই। তারে গাছের থেকে নামানো হয়েছে, নামেছে যে সে গাছের থেকে পড়ে যায়। আমরা তার বটটা সহ্য করে রাখাবো না, কারণ মহিলা মানুষ কিভাবে এত ই করে নামাবো। পড়ে যাওয়ার পর সবাই মাথায় পানি টানি দেয়, ওইখানেই কলসি টলসি এনে মাথায় পানি টানি দেয়, কোন হুশ হয়। হুশ হওয়ার পর সে বলতেছে, এতদিন একটারে ছাড়ছি, এখন আমি তোরে ধরছি, তুই তোরে আমি কোথাও যাইতে দেবো না, তোরে আমার ভালো লাগছে। তা আরেকজন আছে, সে আবার জিজ্ঞেস করতেছে যে কোথার থেকে ধরছো। তা বলতেছে যে ও একা একা ইলিশ মাছ দিয়ে ভাত খেয়েছিল, মানে ওই যে ভাটা, ভাটা তো আবার আপনার মনে করেন যে বাড়িঘর না, এমনি মনে করেন জাস্ট টিন দিয়ে ছাবড়া দিয়ে ওইখানে আর কি থাকে। তা ওনারা ওইখানে ওই ইলিশ মাছ দিয়ে ভাত খাইছিল, ভাত খাওয়ার পর তো বলছিল যে ওরে দেখছি ভাত খাইতে, ওরে আমি ওইখান থেকে ওরে আমি পছন্দ করছি, পছন্দ করার পর ওরে আমার খুব ভালো লাগছে, ওরে আমি যাইতে দেবো না। পরে কথা বলা হওয়ার পরে আর অনেক কিছুই করে, ওই মাথায় পানি টানি দিয়ে তেল টেল দিয়ে তেল পোড়া টোড়া অনেক সোড়া টোড়া ফুটে ফু দেয়, ফু দিলে সে বুঝি জ্ঞান হয়। জ্ঞান হওয়ার পর সে বলতেছে, আমি দেখে আসলাম কি করে। তো সবাই বলতেছে তো তুমি এইভাবে আসছো, পরে কয় না আমি তো এইভাবে আসি নাই। তা সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা কোনটা, ওই নিজের হাতে নামানো, নিজের ই করা, আমার খুব ভয় লাগে যে এইগুলো আসলে ওই ভিটাটা, যদি একবার এখান থেকে যাইতেন তাহলে সেনা দেখতে পারতেন যে ভিটাটা আসলে কি।
যাবো একবার দেখে যাবো।
তারপর এই দে আমার ছোট বোনের সাথে একটা ঘটনা ঘটেছে যেটা ভাইয়া মানে অবিশ্বাস্য।
এই ঘটনাটা যেটা বললেন, এটাও তো মনে হয় কুরবানির ঈদের ঘটনাই বললেন।
এটা আমি কুরবানির ঈদের ঘটনা, এটা হচ্ছে কিছুদিন আগের ঘটনা। এই মহিলাকে যে ধরলো, এখন যে আমি যেটা আপনাকে বলতেছি এটা হলো একদম এই ঈদের ঘটনা, ঈদের দিনই ঘটছে।
ঈদের দিন কিরকম?
আমার ছোট বোন, আমার সেই ছোট বোনই
যে আর কি ওই বেলতলায় গিয়ে শুয়ে থাকতো।
জি জি, বেলতলায় যে শুয়ে থাকতো।
এখন তো সে মোটামুটি সুস্থ, তাই না?
আমরা তো 3-4 বছর ধরে সুস্থ দেখতেছি।
আচ্ছা, তারপরে আবার এই ঈদে ঘটনা,
এই ঈদে মানে এর আগে আর কোন ঘটনা ঘটে না।
আচ্ছা আচ্ছা আচ্ছা।
তা আব্বু হঠাৎ একটু রাগ করছে, রাগ করার পর আমরা চিন্তা ভাবনা করছি হয়তো রুমে, ওর রুমে যাও শুয়ে আছে।
আচ্ছা,
প্রায় 4-5 ঘন্টা পর আমি ওর রুমে, আমার সেজ বোন গেছে।
আচ্ছা,
যে ও ঘুমাইছে কিনা দেখি। সেজ বোন ওর রুমে যায়, দেখে কি ও নেই। তো ও নেই তলে মনে করছে যে হয়তো ঘুমাইছিল, ঘুমে তো উঠে মনে টয়লেটে গেছে।
আচ্ছা,
তা টয়লেটের কাছে যায়, দেখে যে সেখানেও নেই।
আচ্ছা,
তখন আমার ডাক দিল যে জামিল এদিকে কি। তো কয় আর্জিনারে তো পাচ্ছি না। আমাকে কি বলো, আমাকে দেখো ভালো করে খুঁজে দেখো ঘরেই আছে। কয় না ঘরে নাই, আমাকে আমার রুমে দেখো। তখন আমরা সবাই ভাই বোনে মিলে, আমরা পাঁচ ভাই বোনই তখন বাড়িতে, আমরা 4 ভাই বোন খুঁজতেছি। আমাদের বাড়িতে চাচাতো ভাইরা আছে, চাচিরা আছে, সবাই সবাই ঘরে যে খুঁজতেছি, ভাবিরা আছে, সবাই উঠে গেছে,
সবাই অ্যালার্ট হয়ে গেছে,
সবাই অ্যালার্ট হয়ে গেছে। কি রেও গেল কোন দিক? তখন রাত প্রায় 10:30 বেজে গেছে। আমার ভাইগনা ছিল, ও আবার ঢাকার থেকে গেছে, আবার একটু বাড়িতে কম যায়। তো বলতেছে দৌড়ু মামা আছে মনে হয় দেখো। তো আমি বলতেছি আই তো আমরা দুজন খুঁজে দেখি। এটা লাইট ছিল, চার্জের লাইট ছিল, চার্জের লাইট নিয়ে দুজনে আর এক বাড়ি যাচ্ছে। ওর এক বান্ধবী আছে সে বাড়ি, যে আব্বু হয়তো রাগ করছে সেই বাড়ি যাইতো সে থাকতে পারে। আমাদের স্মরণ নাই যে দেখো ওই ভিটার উপর যাই দেখি,
মানে এটা তো অনেক আগের ঘটনা,
অনেক আগের ঘটনা,
স্বাভাবিক।
দেখা যাচ্ছে যে অনেকদিন ধরে ঘটে না, ওইখানে যাবে কি করে, আর সেটা তো এখন নেই। তখন ওই বাড়ি আমরা
যাওয়ার উপরে রাত
রাত আমরা গেছি, যাওয়ার পর মাঝখানে আপনার ওই একটা বিল, মানে বিল মানে কি ছোট একটু বিল ওইটা পাড়ি দিলে সেই বাড়ি।
আচ্ছা,
তো আমরা হঠাৎ করে যাচ্ছে, আমি আর ভাইগনা, আমার সাথে কিন্তু আর কেউ নেই, আর বাড়িতে মনে করেন আব্বু আম্মু সবাই কুপি ধরে খুঁজতেছে, কুসু বাগান আছে
আশেপাশে
কিনা, তারপরে এই ঘর ওই ঘর ওই ঘর এরকম খুঁজতেছে। আবার হয়তো রাগের মাথায় যে হয়তো কিছু খাইতে পারে, একটু বকা দিছে যেহেতু, সেরকম চিন্তা ভাবনা করতেছে, বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করে। তা আমরা ওই মাঠের ভিতর দিয়ে আসতেছি, কান্নার আওয়াজ শুনি। তা কান্নার আওয়াজটা আমার বাইকনার কানে গেছে। তা বাইকনা বলতেছে, মামা কি কই, দাঁড়াও, দাঁড়াইছি কই, দেখো তো কান্নার আওয়াজ যাচ্ছে, এটা তুমি শুনতেছো? আমি কই হ্যাঁ শুনতেছি। কান্নার আওয়াজটা কোন দিকে? ওই মাঠ বরাবর ওই যে আপনার যে বেলগাছটা ছিল, ওই বেলগাছটা বরাবর এই দিকে এসে আবার মাঠ, ওই মাঠ সোজা সোজা বিশাল বড় বড় দুইটা তাল গাছ আছে। আমরা তো অনেক দূরে, রাতের বেলা আওয়াজ শোনা যাচ্ছে যে কেউ একজন কানতেছে। আমরা চিন্তা ভাবনা করছি যে ও এত দূর যাবে কেন, আগে সেই জিনিসটা তো এখন নেই, তিন চার বছর ধরে সুস্থ, আর এই বাগানের ভিতরে যাওয়ার কথা না। বাইনারে করছি যে চল আমরা যাই দেখি কে কান্দে। তখন আমরা আস্তে 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 হাঁটি, ও তাল গাছের গুড়ায় আমরা পৌঁছাইছি। তো দূরের তে চার্জার লাইট মারছি, তো দেখি ও তাল গাছের গুড়ার উপরে মাথা দিয়ে কানতেছে। আমি আর যাবো না, আমি একবারে চলে যাবো, আমি আর এখানে থাকবো না। দেখা যাচ্ছে আমার ছোট বোন, আমি যদি ভয়তে যদি দৌড়াই তাহলে কিরকম হয়, সম্ভব না। তার জন্য বাইনা করছে যে মামা আপনি তুমি দাঁড়াও, আমি বাড়িতে লোক ডেকে নিয়ে আসি।
আচ্ছা আচ্ছা।
তখন আমি ওরেও ছাড়তেছি না যে ওরে আমার একা হয়ে যাবে, আমার উপরে কিছু আক্রমণ করলো, এরকম কিছু অনেক কিছু ভয় লাগতেছে। ওরে বলতেছে তুই আমার সাথে থাক। আরে ভয় কিসের? ওরে আমি বুঝতে দিতেছি না যে আমার মনে ভয় আছে। ওরে আমি বলতে দূর ভয় কিসের, তুই আর আমি দূরে নিয়ে যাওয়া পারবো। তখন কাছে গেছি, কাছে যাওয়ার পরে তাল গাছের গোড়ার সাথে ওর মাথা গাওয়াইতেছে, নিজের মাথা নিজের তাল গাছের গোড়ার সাথে বাড়িয়ে দিচ্ছে, দাগ হয়ে গেছে আপনার মাথা মতো দাগ হয়ে গেছে। তখন ওই মাঠের ভিতর দাঁড়াই আমরা ডাক সারলাম যে আরজিনাকে পাওয়া গেছে, কে কোন জায়গায় আসো, তাড়াতাড়ি এদিকে আসো। তখন ওই কথা শুনে কেউ শুনতে পারতেছে না কথা, এত দূর আওয়াজও যাচ্ছে না বাড়ির উপর। তখন বাইকনার মোবাইল দিয়ে বাড়ি ফোন দিল, ফোন দেওয়ার পর যে এই উত্তর মোড়ো এই ভিটার এই বুচারমার ভিটারে দেখবে নাইমে এই সোজা যে দুইটা তাল গাছ, এই তাল গাছ সোজা আসে এখানে পাওয়া গেছে, প্রায় 60-70 জন লোক হয়ে গেছে। আসার পর সবাই আসছে, তা আসার পর স্বাভাবিক 30-35 কেজি ওজন হবে। তখন আমি যে ওকে উচা করছি যে বাড়িতে নিয়ে যাই, কোলে উঠাইছি। তা কোলে উঠানোর পর আমি হাঁটতেছি, ওরে আমি উঁচা করছি, আমার কাছে লাগতেছে যে কয় মন যে ওজন আমি বলতে পারবো না, মানে খুব ওজন যে আমার মনে হচ্ছে আমার মাথার মতো ভেঙে পড়তেছে। ড্রেন যেটা আর কি আইল বলে, ওই আইলের উপর হাঁটতে হাঁটতেছে আমার পিছনের থেকে যেন ধাক্কা মারছে, এটা আমার স্পষ্ট আমার ইয়ে আছে যে আমার কে যেন পিছনেতে ধাক্কা মারলো, জোরে ধাক্কা মারলো। আমি ওরে পার উপরে রাইখে আমি চিতে পড়ে গেছি, আমার পায়ে এখনো ব্যথা আছে, এখনো ব্যথা আছে, আমি অনেক ঔষধ খাচ্ছি এখনো পার জন্য, অনেক ঝাড়াইছি। পড়ে যাওয়ার পরে আমার স্বাস্থ্য বাইরে আইসে, সবাই মনে করেন যে কিভাবে ছুটছে, এটা মনে করেন যে যদি এখান থেকে যদি 20 মিনিটের রাস্তা যেহেতু যদি একবার যাইতেন তাহলে সবার মুখে জানা পড়তেন যে আসলে কি ঘটনাটা কি। তখন আর কি স্বাস্থ্য বাইরে দৌড়ে আসার পর সবাই মিলে ধরলো, ধরার পর ওর এনেছে তিনজনে দৈরা, আমার এনেছে একজনে দৈরা, আমি হাঁটতে পারছিলাম না।
মাই গুডনেস, তুই চিন্তা করতে পারছিস, আপনার ছোট বোন না?
জি।
তখন তার বয়স কত?
এই তো এখন যে এবার SSC পরীক্ষা দিবে,
এবার SSC পরীক্ষা দিবে। আর আপনি?
আমি তো
কত বছরের বড়? কত বছর?
আমি তার প্রায় 3 বছরের বড়।
3-4 বছর বয়সের বড় একটা ছেলে, ছেলেদের শরীরে হাড্ডি বেশি থাকে বলে ছেলেদের ওজন কিন্তু এমনি একটু বেশি হয়, ঠিক আছে? অথচ তিনজন মিলে তার বোনকে নিছে আর তাকে একজন উঠায় নিয়ে যাচ্ছে, তুই ডিফারেন্সটা বুঝতে পারছিস?
তখন বাড়িতে নিয়ে যায়, বাড়িতে নিয়ে যাওয়ার পর তখন একটু স্বাভাবিক, মানে আবল তাবল বলতেছে, আমারে কেন নিয়ে আসছিস, আমারে বকা দিস, আমি কি তোদের খাওয়া খাই নাকি, মানে বিভিন্ন রকমের কথা বলতেছে যে তোদেরকে দেখাই ছাড়বো, অনেকদিন ভালো ছিলাম তোরা ভালো থাকতে দিলি না, আমারে ছাড়, আমারে ওই যে বেল গাছের উপর তো ডাকতেছে, আমি ওইখানে যাবো, ওইখানে যাবো, ওই যে আমার জন্য পিঠা বানাইছে আমি পিঠা খাবো স্যার। পরে কুরবানিদের ঘটনা যেহেতু, আমার স্বাস্থ্য বলছে কি তোরা 2 পিস গোশ এনে দে, 2 পিস গোশ খা, মানে চাষ তো বাইরে ইচ্ছা মতো বকছে আর জি মারছেও জোরে উঠে মারছে, যখন ও যখন উঠতো তখন আমরা দুই তিনজন মিলে ঠেকাই পারতাম না। তিন চার বছর যে ভালো ছিল এর আগের যে ঘটনা, তখন আমরা চিন্তা করি যে কোনো জায়গায় ফকির পাচ্ছি না, কবিরাজ পাচ্ছি না, ঢাকা নিয়ে যাই, কবিরাজের খোঁজ পাইছি সেখানে নিয়ে যাই। কবিরাজ মানে কি হুজুর, মহাখালী রহিম মেটাল মসজিদের যে হুজুর আছে সে হুজুর অনেক তদবির টদবির দেয়।
আচ্ছা,
তা সে ভালো মানুষকে নিয়ে আসছি আমরা ওইখানে তদবির দেওয়ার জন্য। সে হুজুরে তেল পড়ছে, পানি পড়ছে, আরো অনেক তাবিজ তুবিজ বানাইছে। তিনজন মিলে আসছে, নিয়ে নিয়ে আসার পর সেই রহিম মেটাল হুজুরকে সে মারা শুরু করছে, ধাক্কা ধুক্কো দিয়েছে যে তুই আমার কি দিবি, তুই দেওয়ার কে, তোরে আমি ইচ্ছা করলে তোরে আমি হানি মারিয়া লাগতে, তোর আমি হানি মারিয়া লাগবো। রহিমেটাল হুজুর তখন অনেক কিছু ফড়ে টড়ে অনেক কিছু ফুটো দিল, অজ্ঞান হয়ে যায়, অজ্ঞান হয়ে যাওয়ার পর ওই তেল পড়া নাকে ডুলে দিল, কানের ভিতর দিল, দেওয়ার পর ওই পানি একটু পানি ছিটে দিল, খাওয়ালো, তখন আবার একটু সুস্থ। সুস্থ হওয়ার বাড়ি ওরা জিজ্ঞেস করতেছি যে কেন তুই মুরব্বী লোকের উপরে হাত দিলি কেন, সে একজন মাওলানা, তুই তার উপরে হাত দিবি কেন, আমি তো দেই নাই, আমি তো তারে মারি নাই। হ্যাঁ, পরে আমি কই ক্ষমা চা তার কাছে, পরে তার কাছে ক্ষমা চাইছে যে আসলে এটা আমি হুজুর বলতেছে যে তো আমি নিজেই বুঝতে পারছি যে এটা কি, এটা আসলে হিন্দু একটা ইসে ধরছে যার কারণে আর কি এই ঘটনাটা ঘটতেছে। তারপর নিয়ে আসার পর অনেকদিন ভালো, এখন ভালো আছে, তাবিজ তুবিজ এনে দেওয়া হয়েছে, বাড়ি আবার ইয়ে দেওয়া হয়েছে, মানে এরকম ঘটনা যে ঘটছে আর শুনি নাই। জি ভাইয়া, কিন্তু আর একটা ঘটনা এই বাগান নিয়ে আছে, সেটা হলো আমার এক বিয়ে আছে যে হুন্ডা চালায় ভাড়া।
আচ্ছা,
আপনার অনেক রাত তামাচ্ছে হুন্ডা ভাড়া চালায়,
মানে ভাড়া চালায় মানে হচ্ছে যাত্রী বহন
করে। জি।
আচ্ছা,
ও অনেক রাত হয়ে যাওয়ার পর ওর বোন বিয়ে দিয়েছে আবার আমার চাচাতো ভাইয়ের সাথে। ও অনেক রাত হয়ে গেলে আমাদের বাড়ির থেকে আবার বাজার কাছে, তো ওদের বাড়ি অনেক দূরে, তা যায় না আমাদের বাড়িতেই চলে আসে। যে ভিটার ভিতরে তেঁতুল গাছ ছিল, ওই যে পাগল ছিল সন্তোষ পাগল, ওই পাগল কিন্তু ওই তেঁতুল গাছ বেঁচে ফেলানোর পর বলছিল যে তুই রাস্তা সাইডে একটা বট গাছ লাগা। তেঁতুল গাছ বেঁচার সাথে সাথে কিন্তু সে বট গাছ লাগাইছিল, যে বিশাল আকৃতির হয়ে বট গাছটা হয়েছে। তো বট গাছের সোজা সে আইসে হুন্ডা থামাইছে, থামাইয়া সে স্টার্টটা বন্ধ করে দিয়ে এমনি লাইটটা জ্বালানো সে মানে প্রসাব করতে বসছে, প্রসাব করতে বসছে যে ওই বেলগাছটার দিক মুখ দিয়ে।
আচ্ছা,
কেবল মানে বসবে এর ভিতরে সে দেখে যে বাগানের ভিতরে ওই বেলগাছের ওইখানে অনেক সুন্দর সাইজে আছে দুইটা বউ, মানে অনেক স্বর্ণের গহনা টহনা পরা, অনেক সুন্দর চেহারা। তখন রাত আড়াইটা থেকে
তিনটা
উনি দেখতেছে যে মানে আপনার হালকা জ্যোৎস্না আছে,
লাইট
জ্বালানো রয়েছে কিন্তু স্টার্ট বন্ধ করে দিয়ে এমনি লাইট জ্বালানো রয়েছে। তো সেবা প্রসাব করে স্টার্ট দিয়ে টান্ডে চলে সেলফ আছে যে টান্ডে চলে যাবো। আমি সেই সময় বাড়িতে দুইটা বউ, তখন সে ওই দেখে একটু আগাইছে আমাদের বাড়ির সোজা সোজা যে বাঁশবাগান, ওই বাঁশবাগানের ভিতর দল আমাদের বাড়ি যাওয়ার রাস্তাটা।
আচ্ছা,
তা ওর মনে আবার একটু সাহস অনেক, তা সে চিন্তা ভাবনা করছে কি যে আর একটু দেখি ওরা কি করে। দুইটা বউ মানে এত সুন্দর চেহারা, ওরে ডাকতেছে, ওরে খালি ডাকে যা তুই আয় তুই আয়। তো বলতে ওরও মন চাচ্ছে যে আমি গাড়ি গুড়ি ফেলাই তো আমি যাইছি, আমি চলে যাই ওদের সাথে চলে যাই,
মানে একটা একটা ইলিউশনের মধ্যে পড়ে গেছে
অনেক, মানে এখন সে না পারতেছে বাড়ি আসতে, না পারতেছে ওইদিক যাইতে, চিন্তা ভাবনা করতেছে কি করব। বাড়িতে আমার যে স্বাস্থ্য ভাই সে আবার প্রসাব করার জন্য উঠছে, উঠার পর যে বিদেশি বড় চার্জার লাইট আছে, আবার হুন্ডার লাইট জ্বলতেছে ওইদিক দিয়ে, তা সে চিন্তা ভাবনা করছে যে বাঁশবাগানের ওই পাশে হুন্ডার লাইট জ্বলে এত রাত্রে সে কে লোকটাকে। তো আমার স্বাস্থ্য বাইরে আবার অনেক সাহস, সে আবার যখন হাইটে আসছে আমাদের যে বিয়ে তার নাম হলো ইয়াসিন, সে ইয়াসিন ওই বাগানের দিকে হাইটে হাইটে সে চলে যাচ্ছে, বেল গাছের দিকে হাইটে হাইটে যাচ্ছে। হাইটে হাইটে গেলে তখন ওই ভাই আবার দেখছে যে কি রে এটা তো আমার শালার গাড়ি, মানে ওনার হলো শালা, কিন্তু ইয়াসিন ওই দিকে হাইটে হাইটে যাচ্ছে কে, এয়াসিন দাঁড়া দাঁড়া কই যাস, আবার কিছু দেখতেছে না, কয় ওই যে আমার ডাকতেছে, ও যে বেলগাছের গুড়া বউ আমার জন্য অপেক্ষা করতেছে আমি ওখানে যাবো। তখন ও যে তার শরীরে টাচ করলো, ইয়াসিন তুই দাঁড়া, তখন ওর মানে একটু আমি কোথায় যাইতেছি, বাগানের ভিতর আপনার শিশু গাছ আর মেহগুনি গাছ, মেহগুনি গাছের ভিতর দিয়ে বাগান, ওই বাগান দিয়ে ঢুকছে, ঢোকার পর ওর দুলোভাই বলছে তুই কোথায় যায়, কয় ভাইয়া আপনি, আমি তো প্রসাব করার জন্য মানে রাখি আল্লাহ মারেকে বাগানের দিকে যাচ্ছে, সেই সময় কিন্তু তার দুলাভাই প্রসাব করার জন্য উঠছে, সে কিভাবে চলে আসছে। তখন আমার ডাক দিছে, ডাকা পর আমি উঠছি, আমরা তিনজন মিলে মনে করেন যে ওইখানে অনেক রাত বন্ধুক আমরা বসে রয়েছি।
ওই বউ দুটা দেখার জন্য বসেছিলেন আপনারা?
জি, আমরা ওখানে বউ দেখার জন্য বসেছিলাম যে দেখি আর কোন সময় বাইরে আসে কিনা। তখন আমরা তিনটা সাড়ে তিনটা তত আমরা প্রায় আধা ঘন্টার মতো ওখানে কাটাই। এখন বাড়িতে গেলে মনে করেন ওই বাগানের দিকে না দক্ষিণ পাশে একটা মাঠ আছে, আমরা ওইখানে যাই কাটাও, ডোমারে গান গুন গাই। সন্ধ্যার পর বাড়ির থেকে মনে করেন বেরোইতে ভয় লাগে। সন্ধ্যার পর ঘরের ভিতর শুয়ে থাকলে মাঝে মধ্যে মনে হয় কি অনেক শব্দ শোনা যায়, যেমন আমাদের বাঁশ বাগানের ভিতরে কে যেন বাঁশ ফাড়িয়ে ফেলাইতেছে, তাই না?
আচ্ছা আচ্ছা।
ও ইয়াসিনাবাদ দেখ, সেটা ঘটনা ভুলে গেছি, খেজুর গাছ কাটা হয় আমাদের ফরিদপুর তো অঞ্চলে আর কি, রস বের করা হয় অনেক। একটু শীত শীত দেখে যে খেজুর গাছের নিচে দাঁড়ায় এক লোক আপনার রস খাইতেছে, ওই হাড়ি খুলে আপনার উপর দিকে মুখ দিয়ে হাড়ি দিয়ে রস খাচ্ছে। সেই রসটা মনে করেন যে ওই হাড়ির রস খাই তার নিজের সাথে মাথার সাথে বাড়িতে হাড়িটা ভেঙে ফেলছে। এই ঘটনাও আমাদের ওই রাত্রে বলে নাই, সকালে বলছে। তখন আমরা চিন্তা ভাবনা করছি চল তো আমরা যাই এখন, দিয়ে হাড়ি ভাঙ্গা আছে নাকি, আমরা যাই দিয়ে যে গাছে হাড়ি পাতাই রয়েছে, গাছের উপরে উঠলাম প্রায় আধা হাড়ি রস রয়েছে। আপনারা দেখছেন কি না আস্তে আস্তে অনেক খেজুর গাছ কাটা আছে, কিন্তু আসছেন যেহেতু কষ্ট করে আমাদের বাড়ি ওদিক চলেন।
জামিল ভাই আমরা
খেজুরের রস টস খেয়ে গেলেন,
আমরা যাওয়ার চেষ্টা করবো। তো জামিল ভাই মোটামুটি এই ছিল আপনার?
জি জি, এই হলো আমার ঘটনা
অভিজ্ঞতা,
যাই বলি না কেন এটাই হচ্ছে। কিন্তু আসলে নিজেরা কল্পনা করতে পারতেছেন কিনা এই রাতে এই আম গাছের এইখানে,
এই আম গাছটা রাতের বেলা দেখলে আমার মনে হয় এমন কাউকে খুঁজে পাবো না যে একবার
মনে হয় আমাদের যাওয়া ছিল সেখানে, মানে যেটা ভূতের মার ভিটা যে জায়গাটা,
অবশ্যই
ওই যে কবরস্থান ওই যে বেলগাছ এইটা আমাকে খুব টানতেছে এখন।
আমরা যদি সময় পাই
আমাদের বাড়িতে ফেরালেন, সমস্যা নাই, ওদের বাড়িতে থাকলেন,
এদের বাসা হয়ে চেষ্টা করবো জায়গাটা একবার দেখে
যাওয়ার। ওইখানে গেলে আমার বলা লাগবে না, ওইখানের যে স্থানীয় যে ওই যে দাদা আছে যে সিদ্দিক তালুকদার আছে, সেই আপনাদেরকে সব ঘটনা বলে দিত। সে তার নিজের সাথে অনেক কিছু শেয়ার করছে, সে নিজে অনেক কিছু দেখছে, সে নিজেই বলতো যে আমার সাথে
আমরা এখান থেকে কত দ্রুত
না এখনই আমরা হেঁটে যাবো না, এখন বাচ্চু ভাই আছে না,
ওই বাচ্চু ভাইরা নিয়ে যাই, বাচ্চু ভাইয়ের গল্পটা ওখানে বসে শুনুন।
25 মিনিটের রাস্তা ম্যান, অনেক সময় লাগবে গাড়িতে, 25 মিনিট।
জি জি, গাড়িতে 25 মিনিট লাগবে।
আমরা এখন বাচ্চু ভাই আছে, বাচ্চু ভাইয়ের ঘটনাটা একটু শুনি, দেন আমরা পরে চিন্তা ভাবনা করে দেখি। বাচ্চু ভাই পরিচয়টা একটু জানি আগে।
আমার নাম হচ্ছে বাচ্চু, পেশাগত আমি একজন ড্রাইভার, আমি পিক আপ চালাই।
আচ্ছা,
এটা আমার পরিচয়।
পিক আপ?
জি,
পিক আপ বলতে মানে বড় ট্রাক নাকি?
না, আপনার যে ছোট মিনি পিক আপ গুলো আছে ওই পিক আপ গুলো, খোলা পিক আপ গুলো আর কি।
হাইওয়েতে যাওয়া আসা করেন?
হ্যাঁ, হাইওয়েতে বেশিরভাগ যাওয়া আসা করে।
আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আপনার আপনার জীবনে তো অবশ্যই, আপনাকে ডট টিম যেহেতু এখানে নিয়ে আসছে, আপনার জীবনে তো কিছু মানে অলৌকিক ঘটনা তো অবশ্যই আছে, সবসময় ভৌতিক বলবো না, কিছু কিছু ক্ষেত্রে অলৌকিক ঘটনা ঘটে যে এটার কোনো যুক্তি খুঁজে পায় না সায়েন্স বিজ্ঞান যাই বলি না কেন, যেটার কোনো যুক্তি খুঁজে পাওয়া যায় না, ওই জিনিসটাই কিন্তু আমাদের কাছে ভৌতিক বা অলৌকিক।
আপনার লাইফে এরকম কি অভিজ্ঞতা হয়েছে?
এই অভিজ্ঞতা হলো যখন আমি মাছ টিপ মারতাম,
ডর মানে ভয়। একটু পরে ঘড়িতে ডং করে একটা বেজে যাবে, রাত একটা মানে ভয়াবহ রকমের নীরবতা। আর যে কিবরিয়া আছে আপনার সঙ্গে এবং আপনি শুনছেন এবিসি রেডিও FM 89.2, ডর চলছে, সঙ্গে আছে স্পট থেকে সুমন ও রেহান, এবং মিউজিকে আছে আমাদের আরো একজন টিম মেম্বার লোবান। প্রিয় শ্রোতা, ডরের যে ঘটনার মধ্য দিয়ে আমরা যাচ্ছি সেগুলোর যুক্তিসিদ্ধ ব্যাখ্যা আমাদের কাছে নেই, কিন্তু প্রতিটি ঘটনাই অতিথিদের জীবনে ভয়াবহ রকমের সত্য। তাদের মুখের এক্সপ্রেশন, বলার এক্সপ্রেশন, তাদের হার্টবিট, প্রত্যেকটা জিনিস যদি আপনি খুব পুঙ্খানুপুঙ্খভাবে লক্ষ্য করেন তাহলে দেখবেন ওরা কতটা বিশ্বাস নিয়ে এই অধিভৌতিক ঘটনাগুলো আমাদের সামনে বলছে। প্রতিটি মানুষের জীবনেই কিছু না কিছু অধিভৌতিক ঘটনা আছে, যা বিজ্ঞান সিদ্ধ না, যার কোনো যুক্তি উত্তর নেই, যা এখনো অনাবিষ্কৃত। আমরা ফিরব ঠিক রাত একটায় গল্পের বাকি অংশটুকুতে। ডর
রেডিও FM 89.2 তে। আমি আরজে কিপ্রিয়া আপনার সঙ্গে আমার এই নতুন অনুষ্ঠানটি নিয়ে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা চষে বেড়াচ্ছে সুমন ও রেহান আপনার ডাকে সাড়া দিয়ে। আর এই অনুষ্ঠানটির মিউজিক্যাল সাইডটি দেখছে লোয়ান। প্রিয় শ্রোতা, ডর কোন সার্বজনীন অনুষ্ঠান নয়, ডরে এমন কোন ঘটনা তুলে ধরা হয় না যা প্রতিটা মানুষের জীবনেই সত্য হতে পারে, তবে ভয়ের আবেদনটা কিন্তু সবার অর্থাৎ সার্বজনীন। অনেকেই আছেন হয়তোবা ডর অনুষ্ঠানটিকে খুব হালকা করে নিচ্ছেন, কিন্তু এই মানুষটি ডরের কোন একটি ঘটনা এমন কোন সিচুয়েশনে গিয়ে তার মনে পড়েছে, তখন সে তাৎক্ষণিকভাবেই হয়তোবা অনেক বেশি ভীত হয়ে পড়ছে। মানুষের এই যে বিপরীতমুখী প্রতিক্রিয়া, আমরা যেটাকে বলি মন এবং সাবকনশাস মাইন্ড, অর্থাৎ আমার মনে হচ্ছে কিছু একটা হবে এবং আমার মনের একেবারে গহীনে কিছু একটা হয়ে যাচ্ছে যা আমি জানি না, আমার মস্তিষ্ক তাৎক্ষণিকভাবে আমাকে জানাচ্ছে না, কিন্তু কোন একটা সিচুয়েশনে গিয়ে সেটা আবিষ্কার হচ্ছে। এই বিষয়টির সাথে ভয় অনেকখানি জড়িত। আমরা আমাদের মনের গতিবিধি কিন্তু সম্পূর্ণ রকম আবিষ্কার করতে পারি না। অনেকদিন আগে একটা ছবি দেখেছিলাম, ছবিটার নাম লুসি। মানুষের মস্তিষ্ক যদি শতভাগ কাজ করা শুরু করে তাহলে সেই মস্তিষ্কের ক্ষমতা কতটা বড় হতে পারে এবং মানুষের ক্ষমতা তখন কত ইউনিভার্সাল হতে পারে তা আপনি চিন্তাও করতে পারবেন না। ব্যাপারটি সায়েন্স দিয়ে বোঝানো হয়েছে কিন্তু তা এখন পর্যন্ত অনাবিষ্কৃত, তা এখন পর্যন্ত বিতর্কের ঊর্ধ্বে নয়। আমাদের ডরে যেসব ঘটনা একের পর এক আপনার সামনে উপস্থাপিত হয় তার প্রত্যেকটি অবৈজ্ঞানিক, অযৌক্তিক, কিন্তু এগুলোর আবেদন যদি না থাকে তাহলে সারা দুনিয়াব্যাপী এই রকম ঘটনাগুলো কোনো না কোনো ভাবে প্রত্যেকটি মানুষের জীবনে ঘটত না। আপনার জীবনে যদি একটি অতিভৌতিক ঘটনাও থেকে থাকে তাহলে সেই জায়গাটি থেকে আপনাকে বিলিভ করতে হবে যে এর চাইতেও কিংবা একই রকম ভাবে কিংবা অন্যভাবে আর কারো জীবনে কোন একটি ঘটনা ঘটতেই পারে। আমরা সেই বিশ্বাসের জায়গাটি থেকে ডরকে আপনার সামনে তুলে ধরছি। আমরা ঘটনার ঠিক সেই জায়গাটিতে ফিরতে চাই যেখানে বিরতি নিয়েছিলাম, তবে তার আগে আপনাদেরকে এই অনুষ্ঠানে শেষবারের মতো বলছি আমাদের ফেসবুকে আসার জন্য। ফেসবুকে আমরা এমন একটা ছবি দিয়েছি যেটা আপনাকে আজকে অনেকখানি অবাক করে তুলবে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/abcradiofm89.2। আর যদি ফোন করে আপনার জীবনের ঘটনাগুলো বলতে চান সেক্ষেত্রে ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। আমরা আবারও ফিরছি সুমন এবং রেহানের কাছে।
তো বাচ্চু ভাই, আপনি তো মনে হয় ডর রেগুলার শুনেন।
জি, নিয়মিতই শুনি, যে শুরু হওয়ার পর থেকে।
কেমনে পৌঁছালেন আমাদের এখানে?
এখানে আমি যে নাম্বারটা ফোন করছিলাম, ঘটনা শোনার পর আমার একটা ঘটনা আছে যেটা আমি বলতে চেয়েছিলাম, তো এই জন্য আমি আপনাদের নাম্বারটা ফোন দিই।
আমাদের নাম্বারে ফোন দিই?
জি,
নাম্বারটা জানা আছে আপনার?
হ্যাঁ, নাম্বারটা জানা আছে। নাম্বারটা হলো 09613892892।
বাবা, মুখস্থ করে ফেলছে।
হ্যাঁ, মুখস্থ ভাইয়া,
অনেকবার ফোন দিয়েছেন।
আমি দেখি তো, আমি মুখস্থ দেখেন তো, একটু আমি বলি দেখি তো আমার মনে আছে কিনা। আপনি মিলায়েন তো? 09389289292।
জি,
মানে এই নাম্বারে ফোন দিয়েই আপনারা, মানে যারা আসতে চায় আমাদের
মোবাইলের যুগ, পরে দেখা যাবে সবাই কিন্তু 09 জি বৈজ্ঞানিক ব্যাখ্যার বাইরে যেটা যায় সেটাই কিন্তু অলৌকিক। তো আমার মনে হয় যে আমাদের শ্রোতা বন্ধুদের মধ্যে কেউ যদি এমন থাকে যে মনে করো বাচ্চু ভাই একটা ঘটনা বললো, বা একটু আগে জামিল ভাই যেটা বলছে, এটার মধ্যে কেউ যদি কোন বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজে পায় যে না ভাইয়া আসলে এটা এরকম হয়েছে, যে না ভাইয়া এটাকে আমরা ভৌতিক বলতে পারি না, এই ধরনের কোন লজিক যদি কারো থাকে তাহলেও কিন্তু আমাদের এই নাম্বারে।
হ্যাঁ, অবশ্যই, যে নাম্বারটা আমরা বললাম সেই নাম্বারে আপনাদের যদি এই ধরনের ঘটনা
গুলার পেছনে কোন লজিক থাকে আমরা সেটাও শুনতে চাই,
কারণ অন্যান্য পুরো পৃথিবীর মতন আমি ভূত বললেই ভূত
প্রত্যেকটা লজিকেরই অ্যান্টি লজিক থাকে, সবকিছুই থাকে,
রাইট, অ্যান্টি লজিক তো থাকতে হবে।
ওকে বাচ্চু ভাই, যতটুকু ডট টিমের কাছে শুনছি আমার মনে হচ্ছে যে আপনার ঘটনা বেশ দুর্দান্ত কিছু আছে, তো আমি শোনার জন্য খুব বেশি আমার আগ্রহ তৈরি
হয়েছে।
জি, 4 বছর আগের ঘটনা, আমি যখন পিক আপ চালাতাম, এটা হচ্ছে এয়ারপোর্ট কাওলা স্ট্যান্ড, যখন আমি পিক আপ নিয়ে ভাড়া নিয়ে যাই তো একটা পার্টির সাথে আমার পরিচয় হয়, ওনার বাড়ি হচ্ছে বান্দুরা।
আচ্ছা,
উনি আমাকে ভাড়া করে রাতে একটা ট্রিপ মারার জন্য, তো প্রতিদিন রাতে একটা করে ট্রিপ, সারাদিন রেস্ট, এই জন্য আমি ট্রিপটা নিলাম।
মানে প্রতিদিন রাতে আপনি মাছ বান্দুরাতে পৌঁছে দিয়ে
আসবেন? পৌঁছে দিয়ে আসবো, এটাই আমার কাজ। প্রথম দিন মাছ নিয়ে গেলাম, কোনো সমস্যা হলো না।
কোথা থেকে মাছ নিয়ে যান?
এটা হচ্ছে ভৈরব থেকে, খালি গাড়ি নিয়ে এয়ারপোর্ট থেকে ভৈরবে চলে যেতাম, ভৈরব থেকে মাছ ভরে নিয়ে ইলিশ মাছ ওটা আমি বান্দুরা নিয়ে পৌঁছাতাম। কিন্তু একটা কথা বলে রাখা ভালো, গাড়ির সাথে কোনো লোক থাকবে না, শুধু আমি একা, এবং কি ইভেন গাড়িতে হেল্পারও থাকবে না।
কেন?
এটা পার্টির কথা যে ওই রাস্তাটা অনেকই খারাপ, তো ওখানে ডাকাতি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি,
সেই ক্ষেত্রে তো লোক বলারও বেশি নিয়ে যাওয়া উচিত।
হ্যাঁ, এই জন্যই উনি বলছে যে উনি আবার ওই জায়গার খুব প্রভাবশালী লোক, বলছে যে আপনার সাথে কেউ আসা লাগবে না, আপনার গাড়ির কোনো ক্ষতি হবে না।
আচ্ছা আচ্ছা, আমি অবশ্য কয়েকটা ব্যাপার জানতাম যে রাত্রেবেলা যেসব ড্রাইভাররা সাধারণত গাড়ি চালায় রাতের ট্রিপে, তারা সাথে ইচ্ছাকৃতভাবে একজনকে রাখে যাতে গল্প গুজব করতে করতে ঘুম ঘুম ভাবটা না চলে আসে।
ওই লোককে ওটা রাখতে দেয় নাই, আর আমার মালিক যিনি ছিল উনিও আর কি হেল্পার দিত না, তো নতুন চাকরি করতাম এই জন্য আর কি এক একাই যেতাম। তো এয়ারপোর্ট থেকে আমি চলে যাই ভৈরবে, ভৈরবে যে যখন ইলিশ মাছ নিয়ে গাড়িটা টান দিই তখন রাত আনুমানিক 12:30 বাজে।
ভৈরবে কি 12:30 বাজে?
হ্যাঁ, ভৈরবে 12:30 বাজে। যখন ওইখান থেকে টান দিই তখন দেখা যায়, আপনার আরেকটা কথা বলে রাখি, ঢাকা বাবু বাজার ব্রিজের পর থেকে রাত্র 9টার পরে
যাত্রীবাহী
কোনো গাড়ি চলে না। যদিও দু একটা পুলিশ বাহী সিঞ্জি থাকে, তো সব জায়গায় থাকে না, দু এক জায়গায় পাওয়া যায়।
বিশেষ কারণ আছে
এটার? কোনো বিশেষ কারণ বলতে ওই রাস্তায় যেই যায় তার ডাকাতি হয়।
আচ্ছা,
আর আশেপাশে কোনো বাড়িঘর নেই, থাকতে দু একটা ইট খোলা আছে, কিন্তু ওখানে রাতের লোক থাকে না তেমন, পুরোপুরি ফাঁকা রাস্তা ওটা।
আচ্ছা,
বাবুবাজার থেকে মানুষ যখন বিপদে পড়ে তখন যায় হচ্ছে যেমন আমাদের মাধ্যমে, যেরকম মাছের পিক আপ, পেপারের গাড়ি, এই দিয়ে আর কি রাতে যেতে,
মালবাহী গাড়িগুলো,
হ্যাঁ মালবাহী গাড়িতে যেতে হয় মানুষের যারা বিপদে পড়ে। তো এরকম আমি অনেকদিন টানছি, তো মাছ নিয়ে যেদিন আমি যাচ্ছি বাবুবাজার ব্রিজ থেকে, দুজন লোক, একটা মহিলা এবং একটা বৃদ্ধ পুরুষ,
আচ্ছা,
আমাকে বলে যে বাবা আমরা তো বিপদে পড়ছি, আমাদেরকে একটু নিয়ে যাও। তো আমি বললাম আপনারা কোথায় নামবেন? বললো যে সামনে যে ইট খোলাটা আছে ওই জায়গায় আমরা নেমে যাবো।
ব্রিজের আগেই বলেছে?
হ্যাঁ, বাবুবাজার ব্রিজটাতে পারানোর পরেই যে মোচরটা আছে, পাম্পের মোচরটা, ওখান থেকে দেখলাম বৃদ্ধ হাতে দুটা ব্যাগ। এই জন্য আমি বললাম বয়স্ক মানুষ এই শীতের ভিতরে এখানে দাঁড়িয়ে থাকবে, মায়া লাগে, এই জন্য নিয়ে নিলাম। তো নিয়ে নিলাম, নিয়ে গাড়ি টান দিছি, এ টাইমে দেখা যাচ্ছে যে কিছু দূর যাওয়ার পরে বলে বাবা তোমার গাড়িতে তো ইলিশ মাছ আছে, একটা মাছ আমাদেরকে দিবা, আমাদের তো অনেকদিন ধরে না খেয়ে রয়েছি, আর টাকা পয়সাও নেই, বাচ্চাদেরকে তো মাছ কিনে খাওয়াতে পারবো না। কিন্তু বিষয় হলো যে আমার গাড়িটা সম্পূর্ণ তেরপাল দিয়ে ঢাকা ছিল, মাছ নিয়ে যেতাম ওই যে পোলা বাইনা করতো কি, হাত দিয়ে মাছ নিয়ে যেত, এই জন্য আমরা ঢাকা সুন্দর করে বাইন্দা নিয়ে যেতাম যে কেউ না দেখে। তো ওই লোকটা কিভাবে জানলো যে আমার গাড়িতে ইলিশ মাছ আছে? ওই লোকটা বললো যে তোমার গাড়িতে ইলিশ মাছ আছে, আমাদেরকে একটা মাছ দাও। তো আমি বললাম যে চাচা মাছটা তো আমার না, আমি তো আরেকজনের চাকরি করি, তার বলা সারা তো আমি মাছ দিতে পারবো না। তো কিছু দূর যাওয়ার পরে কুয়াশা কিছু দেখা যায় না, ওই রাস্তাটা এমনি কুয়াশা পরে অনেক বেশি, অনেক বেশি কুয়াশা,
ফাঁকা জায়গা,
ফাঁকা জায়গা, কুয়াশাটা অনেক বেশি, যেমন হাত দুই হাত সামনে কিছু দেখা যায় না, আস্তে আস্তে যেতে হতো। তো আমি যাচ্ছি, তো হঠাৎ করে এক জায়গায় বলে কি যে বাবা একটু রাখো, আমরা এই জায়গায় নামবো। তো এই জায়গায় নামবে, আমিও ব্রেক করলাম, ব্রেক করার পরে আমি ওনাদের সাথে নামলাম। কি জন্য নামলাম? ওনাদের যে হাতে দুইটা ব্যাগ ছিল, আমি চাইছি যে ব্যাগ দুইটা একটু আগে দিই। আমি নামছি ডাইন মোড়া দেয়া, ওনারা নামছে বাম মোড়া দেয়া। তো বৃদ্ধ মহিলাটাকে ধরে নামালাম, আর পুরুষটাও নামলো। তো বলতেছে বাবা একটা মাছ দাও। আমি বলছি যে একটা মাছ দিব, যাক মহাজনরা বলবো যে একটা মাছ আমি একজনকে দিছি, তো কিছু বলবে না। তো একটা মাছ যখন দিতে যাই তখন তেরপালটা খুলে আমি যখন মাছ দিব, তার আগেই দেখতেছি দুইটা লোক মাছ খাচ্ছে।
কোথায়?
গাড়ির বাইরে। ওই যে দুইটা লোক বৃদ্ধ ছিল ওনারা দাঁড়িয়ে আছে, ওনাদের পাশে থেকে দুইটা লোক মাছ নিয়ে নিয়ে খাচ্ছে, এবং মাছ নিয়ে নিয়ে এমন ভাবে খাইতেছে যে আমার তেরপাল বান্দা, সবকিছু বান্দা।
পেছন দিকে?
হ্যাঁ, পেছন দিকে,
গাড়িতে বসে
না, গাড়ির পিছনে দাঁড়ানো, কিন্তু অনেকটাই লম্বা, পিছনে দাঁড়ায় এমন হাত দিয়ে ধরে ধরে খাচ্ছে, এবং যখন মাছটা নিচ্ছে তখন কিছু না, যখন মুখে দিচ্ছে তখন আগুন বের হচ্ছে। মুরব্বী দুজন লোক ওনারাও দেখতেছে, আমিও দেখতেছি। তো যখন আমি দেখলাম যে ওই দুজন লোক মাছ নিয়ে নিয়ে খাইতেছে, তখন আমি করলাম কি, গাড়ির ভিতরে ছিল লাঠি, ওই লাঠি নিতে যাই, তখন দেখি বয়স্ক দুজন লোক নেই,
যাদেরকে আপনি সাথে করে নিয়ে
আসছেন, সাথে করে নিয়ে আসছি তারা নেই। আমিও ঘাবড়ে গেলাম, হেরা গেল কই। পরে যখন সাইডে বাইডে দেখতেছি, পিছে গেলাম দেখতে, তখন যেই দুজন লোক মাছ খাইতেছিল ওই দুজন লোক ওখানে নেই, কেউ নেই,
মানে আমি একা। ওই বুড়ো বুড়িকে না পেয়ে আপনি লাঠি আনতে গিয়ে আনার মধ্যে অত
দাঁড়ানো ছিল, ওই যে মাছ খাইতেছে, তখন আমি গেছি গাড়িতে লাড়ি আনতে। লাড়ি নিয়ে আইসা দেখি ওই বয়স্ক দুজন নেই, যাদেরকে আমি নিয়ে আসলাম তারাই আমার গাড়িতে পাশে নেই। তখন আমি তো একটু ঘাবড়ে গেলাম, তারা গেল কই। তো খুব আসার দিন আমি ভাবছি হেরাম মনে, আমি তো গাড়ি লাড়ি আনতে গেছি, হেরাম মনে নেমে গেছে। তো আমি একটু ওইদিকে যাই, এখন দেখি একদল লোক আইসা পুরো গাড়িটা ঘিরা ফেললো আমার, ঘিরা ফেরার যে তারা যে মাছ নিয়ে খাচ্ছে এটা দেখতেছি আমি, দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি,
কিন্তু সবাই মাছ নিয়ে
কিছু বলতেছি না। হ্যাঁ, দাঁড়ায় দাঁড়ায় সবাই সাইডে, দোনো সাইডে খাড়ায়া তারা মাছ লয়ে লয়ে খাইতেছে, কিন্তু যখন মাছ লইতেছে তখন কিছু না, যখন মুখে ঢুকাইতেছে তখন মুখ দেয় এরকম ভাবে আগুন বেরোতেছে যেটা গ্যাসের চুলায় জ্বলে না। তো এমন খাওয়ন নিয়ে আমি ভাবছি যে মালিক তো আমি কি কমো, এখন তো সব মাছ খাওয়া লাইতেছে, আজকে তো আমার মারবো। তো আমি কি করছি, লাড়িটা গেছি একটা বাড়ি দিতে, একজন বাড়ি দিতে গেছি, তখন মনে করেন যে আমি বাড়ি একটা দিছি, দেওয়ার সাথে সাথে তার কেউ নেই, কিন্তু কিছুক্ষণ পরে পিছন থেকে আমার এমন জোরে একটা থাপ্পড় দিল আমি আর পরে কিছু কইতে পারবো না। থাপ্পড় দেওয়ার পরে যখন আমি পড়ে গেছি, তখন মনে করেন তাকাইছি, তাকায় দেখতেছি যে বিশাল লম্বা লম্বা লোক, আমার গাড়ি পুরো নাই বানালাইছে, গাড়িতেই কিছু নাই। তো আশেপাশে তো কোনো লোকজন নাই, কোনো বাড়িঘর নাই, চিল্লা পাল্লা করলে হবে না। তো যখন আমার থাপ্পড়টা ফালা দেয় তখন আমি একবার উঠছি, দাঁড়ানোর পর আমার আরেকটা থাপ্পড় দিছে আরেকজনে। তো থাপ্পড় দেওয়ার সাথে সাথে আমি যা পড়ে গেছি আরেক জায়গায়, তখন আমি অজ্ঞান হয়ে গেছিলাম। তো সকালবেলা যখন মানুষজন আসে আজানের পর পরে, তখন দেখি যে আমি ইটা খোলায় শুয়ে আছি, আমার মাথায় পানি দিচ্ছে, পানি পুনি দিয়া বলতেছে বাবা কি হয়েছে, কিন্তু আমি যে গাড়ি চালাই, আমি যে গাড়িতে মাছ নিয়ে আসছি তারা কেউই জানে না, এবং আমার গাড়িটা যে কোথায় আছে তারাও জানে না। আমার তারা সুস্থ মুস্থ করলো, করার পরে বলতেছে যে কি হয়েছে, আমি বললাম যে আঙ্কেল এই কাহিনি, আমার গাড়ি কই, তোমার গাড়ি কই মানে, তোমার তো গাড়ি গুড়ি পাইনি, তোমার খালি দেখলাম যে রাস্তার ভিতরে পড়ে রয়েছে, তোমার নিয়ে এসে আমরা মাথা পানি টানি দিলাম, দুই আড়াই ঘন্টা যাবো তুমি সুস্থ হও না, আমরা তো ঘাবড়ে গেছিলাম, তুমি কে, এখানে কোথেকে আসছো? তো বললাম আমি তো গাড়ির ড্রাইভার, আমি তো বান্দুরাতে মাছ নিয়ে যাইতেছিলাম, তো ওনাদেরকে নিয়ে খুঁজতেছি। এমন জায়গায় যায় দেখি আমার গাড়ি আছে কিন্তু চারটা চাক্কা নেই, গাড়িতে তেরপাল তুরপাল বান্ধা কিন্তু ভিতরে মাছ নেই, কিন্তু আমার তেরপাল বান্ধা আছে, রশি দিয়া তেরপাল সুন্দর করে বান্ধা আছে, যেমনে যেমনে আমি বাঁধছিলাম,
তেরপাল ছিঁড়াও নাই, রশিও
তেরপালও ছিঁড়া নাই, রশিও ছিঁড়া নাই, যেমনেরটা হেমনেই আছে। তো ওনারা জিজ্ঞেস করলো যে তোমার গাড়ি তো বান্ধা, মাছটা নিবে কে, কি হয়েছিল? তখন আমি বললাম জাঙ্কেল এই কাহিনী। তো তারা বললো হ্যাঁ এভাবেই তারা আসে। তো আমি তাদেরকে সব ভাঙ্গা বললাম, বললার পরে বললো যে এখানে পড়াই পড়াই এরকম হয়, তুমি যে ভাই চাচ্ছো এটা আল্লাহর কাছে শুকুর করো। এই ছিল সেদিনকার আমার ঘটনা। তো এই ঘটনাই কিন্তু শেষ হয়ে যায়নি, ওখান থেকে যেদিন আমি চলে আসি তার চার পাঁচ দিন পর আমি আবার মাছ নিয়ে যাই
ওই একই রাস্তায়,
একই রাস্তায়। সেদিন সমস্যা ওই জায়গায় হয়নি, কিন্তু ওই জায়গায় যাইতে দুইটা ব্রিজ আছে, ওই ব্রিজে আমাদের কাছ থেকে 100 টাকা করে টুল নিত ভাড়া, একটা বয়স্ক লোক উনি ঘুমায় থাকতো, কিন্তু ওনাকে ডাইকা টাকা দিতে হইতো।
আচ্ছা আচ্ছা,
ঘুমায় থাকতো চেয়ার নিয়ে, তো ওনাকে ডাইকা যখন টাকা দিতাম তো উনি হা বাবা ভালো আছো কিনা এরকম জিজ্ঞেস করতো। তো যাইতেছি, তো ওই দিনও দুজন লোক ওই ব্রিজের পরে যে জায়গায় থাকার কথা না ওই জায়গা থেকে আমার সিগন্যাল দিল থামানোর জন্য। তো সেদিন আমি থামাই নাই, চলে গেছি একদম আমাদের বাজারে, বান্দুরা বাজার। যেদিন আমি যে দুজন লোক, ওই দুজন লোক নাকি ওই দিন ওখানে মারা গেছে,
এটা
যেই যে দুজন লোক আমার সিগন্যাল দিছিল যে আমাদেরকে একটু নিয়ে যাও, ওই রাস্তার পাশে চিতাখোলা আছে ওই জায়গায় ওই দিনই ওই দুজন লোক মারা গেছে।
আপনি কিভাবে বুঝলেন যে ওই দুজন লোক
কিভাবে মারা গেছে বুঝছি, এটা যখন আমি ওই যে মাছের ঘাটে যাই তখন আমি বলি যে এরকম এরকম দুজন লোক অমুক জায়গা থেকে এই ডেস পর আমার সিগন্যাল দিছিল। পরে ওনারা বলতেছে তুমি যেমনে বলতেছো চুল বড় বড় এ লোক তো আজকে সকালে মারা গেছে, আমরা তো তারে পুরে আসছি, এবং ইভিন যে জায়গায় আমার সিগন্যাল দিছিল ওই জায়গায় ওনাদেরকে পুরছিল আর কি। এই ছিল ঘটনা, তারপর থেকে আমি ওই রোডে গাড়ি চালান ছেড়ে দিছি।
প্রথম ঘটনাটা রেহান, আমার যেটা মনে হচ্ছে, আমি জানি না এটা প্রথম ঘটনাটা আদৌ কি এটা আমি মানে
ভৌতিক
না ডাকাতি বলবো না ডাকাতি বলবো, আমি একটু কনফিউজ।
না না, এটা ভৌতিক তো অবশ্যই, ডাকাতি হবে না, কারণ ডাকাতরা খাইলে তো আর মাছ বাইরে হবে না, আগুন বাইরে হবে না।
ডাকাতের ঘটনা যদি হয় সেক্ষেত্রে ওইখানে দাঁড়ায় মাছ খাওয়ার মতো বিষয় নাই,
এটা একটা রিজন। আমার সেকেন্ড এবং সবচেয়ে আমার কাছে যেটা মানে রিজনটা মনে হচ্ছে যে এই ধরনের ডাকাতি সাধারণত যারা করে, ফর ইউর ইনফরমেশন আমি নিজে একবার আশুলিয়াতে এই ধরনের ডাকাতির পাল্লায় পড়ছিলাম। গাড়িতে ইট মেরে গাড়ি থামায় দেওয়া হয়েছিল, সামনে আবার ইয়ে রাখা ছিল, গাছের
গাছপালা
ছিল। তো নামার পরে যেটা হয়েছে সেটা হচ্ছে আমার সাথে আরো ছিল দুইটা মেয়ে, ঠিক আছে, এবং আমরা তিনটা ছেলে, আমরা পাঁচজন মিলে ফ্যান্টাসি কিংডম যাওয়ার একটা প্ল্যানিং আর কি। তো আসার পথে আমাদেরকে এভাবে ধরে সন্ধ্যা ছয়টা সাড়ে ছটার দিকে, তখনও অন্ধকার হয়নি, গরমের দিনে তো সাতটার দিকে আজান দেয় আর কি। তো এই সময় যখন ধরে তখন তারা আমাদের কাছ থেকে জিনিসপত্র নিবে, তো অনেক পরের ব্যাপার, জিনিসপত্র নিয়ে তাদের উদ্দেশ্যটা ছিল, তারা আমাদেরকে ঢালে নামায় নিয়ে গেল এবং আমাকে আর আমার বাকি দুইটা ফ্রেন্ডকে কেটে ফেলবে কনফার্ম, তাদের কাছে এত বড় বড় চাপাতি বা যাই বলে ওটাকে ওরা, তো ওটা নিয়ে কেটে ফেলবে। তো এই অবস্থায় আমার একটা মেয়ে ফ্রেন্ড আবার রাস্তার মাঝখানে দাঁড়ায় বাস থামায় দেয়, মানে জানের রিস্ক নিয়ে একটা বাস থামায়, গতিতে আসতেছিল বাসটা, তো সেই যাত্রীগুলো নেমে দৌড়াদৌড়ি করায় কিন্তু তারা চলে গেছে। তারা কিন্তু আমাদের থেকে জিনিসপত্র নিছে, দোষ নিয়েও কিন্তু আমাদেরকে মেরে ফেলবে। তো আমার কথা হচ্ছে যে একটা ডাকাতি যদি কেউ করতে আসে দুইটা থাপ্পড় দিয়ে তাকে ছেড়ে দেওয়ার কথা না, ওখানেই মেরে ফেলার কথা।
জি,
ডাকাতি করলে সাধারণত এটাই হয়,
এবং সেক্ষেত্রে আবার গাড়িটাও ফেলে গেছে,
রাইট,
গাড়ির চাকাগুলো নাই। বাট এই জন্য আমার কাছে একটু কনফিউজিং মনে হয় আর কি বিষয়টা, যে যদি ডাকাতির ঘটনা হতো এইভাবে দাঁড়ায় মাছ খাওয়ার মতো ঘটনা উনি দেখতো না, যে ওইখানে মাছ খাচ্ছে মানুষগুলো, মাছ নিয়ে চলে যেত। আর যদি ডাকাতির ঘটনা হতো আরেকটা ওই তেরপাল দিয়ে ওভাবে ঢেকে
ঢেকে
এই জন্যই মানে ডাকাতি বলেও মানে উড়াই দেওয়া যাচ্ছে না।
এখানে একটা জিনিস তুই বলতে পারিস এরকম, যে তাকে ভয় দেখানো হয়েছিল, তাকে অলৌকিক কিছুই ভয় দেখিয়েছে, পরবর্তীতে আবার হয়তো কেউ পেয়ে মাছটা নিয়ে গেছে, হয়তো চাকাগুলো যে ছুটানোর যে ব্যাপারটা সেটা আমার মনে হয় কোনো মানুষ খালি একটা গাড়ি পড়ে আছে দেখে হয়তো বা কেউ চাকাগুলো খুলে নিয়ে চলে গেছে।
একটু কনফিউজ হলো আমার শেষের ঘটনা যেটা, ওটা আছে আরেকবার যদি থামাইতো তাহলেও তো বুঝা যেত যে আসলে ঘটনাটা কি। এরপরে কি গাড়ি তো আপনি এখনো চালান না?
জি, এখনো চালি।
তো আর চলতি পথে রাস্তার মধ্যে আরো কোন ধরনের কোন কিছু?
চলতি পথে আরেকটা ঘটনা আছে আমার, সেটা হলো কিশোরগঞ্জের।
এটা কতদিন আগের ঘটনা?
এটা প্রায় দুই আড়াই বছর হবে। সেটা ছিল একটা লাশ, ওটা আমার নিয়ে যেতে হবে।
কিন্তু আপনি তো পিক আপ চালান।
হ্যাঁ, পিক আপ চালাই। ওরা মানে গরিব ছিল, ভাড়া কমের জন্য খোলা পিক আপ নেয়, যেহেতু অ্যাম্বুলেন্স নিলে অনেক টাকা লাগবে, এই জন্য পিক আপ নেয়। তো এটা হচ্ছে ময়মনসিং শেরপুর, শেরপুর থেকে 20 কিলো ওনাদেরকে নিয়ে ভিতরে যেতে হবে। তো মেয়েটা ছিল অনেকটাই ছোট, বাপ মা বিয়ে দিয়ে দেয় ছোটবেলায়, তো ডেলিভারিতে গিয়ে মেয়েটা মারা যায়। যে বাচ্চাটা হয় ওই বাচ্চাটা বেঁচে আছে এবং মাটা মারা গেছে। তারপরে লাস্টটা আমি যে মেডিকেলে মারা যায় এটা হচ্ছে কাওলা নামাপাড়া, একটা মেডিকেল আছে ছোটখাটো, মানে কাওলা নামাপাড়া মেয়েটা থাকে। এটা হচ্ছে আপনার যে দক্ষিণ খান বাজার আছে, উত্তরাতে আর কি, দক্ষিণ খান বাজার,
আমরা গিয়েছিলাম
দক্ষিণ খান বাজারে একটা হাসপাতাল থেকে লাস্টটা নিয়ে যেতে হবে। তো আমি গাড়িটা নিয়ে যাই হাসপাতালের সামনে, যাওয়ার পরে যখন গাড়িটা লাগাই তখন লাস্টটা উঠাবে। তো আরেকটা কথা বলে রাখি, আমরা ড্রাইভাররা যারা আছি লাশ যারা টিপ মারি কিন্তু কখনো আমরা লাশ দেখি না।
আচ্ছা,
কি জন্য দেখি না? লাশ দেখলেই আমাদের সমস্যা হবেই, এই জন্য লাশ দেখি না। কিন্তু ওদিন দুর্ভাগ্যবশত লাশটা আমি দেখি।
ব্যাপারটা কি মানে আপনারা কি এটা ড্রাইভারদের মধ্যে একটা আনঅফিসিয়াল একটা নিয়ম?
হ্যাঁ, এটা আমাদের ভিতরে একটা নিয়ম যে লাশ দেখা যাবে না। লাশ দেখলে হবে কি, আমি গাড়ি চালাইতেছি দেখা যাবো যে লাশটা আমার গাড়ির সামনে এসে পড়ছে,
আপনার চোখে ভাসবে,
চোখে ভাসবে,
এই জন্য এফেক্ট করে।
হ্যাঁ, এই জন্য আমরা দেখি না। হ্যাঁ, ওই দিন লাশটা দেখে ফেলি, কি জন্য? ওনাদের লোক ছিল না, লাশটা যে উঠাইবো ওই লোক ছিল না, আমিও ধরলাম ওনাদের সাথে, ধরি লাশটা কিন্তু দেখি, কিন্তু যে কাপড় পরা ছিল ওই কাপড় পরাই, এবং কিচ্ছু করা হয় নাই, দোয়ানো হয় নাই, জানামাজ করানো হয় নাই, যেটা কইরা আর কি গাড়িতে উঠায়, কিন্তু কিছুই করানো হয় নাই। ওই অবস্থা হাসপাতাল থেকে বের করে দিছে, ওনারা গাড়িতে উঠাইছে।
আচ্ছা,
কাপড় পরানো, আলাদা একটা চাদর দিয়া গাড়িতে উঠে ঢেকে রাখছে। তো ঢেকে রাখছে গাড়িটা, যখন আমি টান দিই তো একটা মহিলা বাচ্চাটা নিয়া, ছোট বাচ্চা, রক্ত লাগা আছে বাচ্চাটার গায়ে, আমার সামনের সিটে বসে। তো বাচ্চাটা নিয়ে তো পিছনে বসা যাবে না। আমি এয়ারপোর্ট থেকে যখন বাইরই তখন প্রায় 10টা বাজে দিনের। তো যেতে যেতে লাশের গাড়িটা, মনে রাখবেন 10 মিনিটের রাস্তা 1 ঘন্টা লাগে। কারণটা হচ্ছে গাড়ি বার হয়ে যায় এবং গাড়ি চলে না। আপনি গাড়ি জোরে চালাইতে চাইবেন, লাশ একটা কয় কেজি হবে? আমরা 1.5 টন মাল 2 টন মাল নিয়ে টানি, কিন্তু এরকম ওজন মনে হয় না যে লাশের ডিপ মালে যতটুকু ওজন হয়। তো গাড়ি নিয়ে যাচ্ছি, গাজীপুর পারাইলাম, মাওনা চৌরাস্তা পারাইলাম, এক দোকানে দাঁড়াইলাম কিছু খাওয়ার জন্য। দুপুর হয়ে গেছে, কিছু খেতে হবে, হালকা পাতলা কিছু খাইলাম, খায়াটা গাড়িটা আবার টান দিলাম। যেটা তখন থেকে ফিল করতেছি যে কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে রাস্তা ফাঁকা, কিন্তু আমার মনে হলো যে সামনে একটা বাচ্চা, তা আমি গাড়িটা দাম করে ব্রেক করে ফেলাই। ব্রেক করে ফেলালে লাস্টটা এসে গাড়ির সাথে বাড়ি খায়, এরকম এরকম একটা পরিস্থিতি দেখতেছি। কিছু না,
লাস্টটাকে গাড়ির সাথে বেঁধে নেন নাই?
না, লাস্টটা তো বেঁধে নি, লাস্ট তো বাঁধা যায় না, রশিদা লাশ কিভাবে বাঁধবো? যা শোয়া নিছি দুজন লোক, ওনার স্বামী আর ওনার শাশুড়ি, শাশুড়ির সামনে, স্বামীটা পিছনে,
স্বামীটা পিছনে লাশের সাথে,
লাশের সাথে বসা।
হঠাৎ আপনি দেখতে পাচ্ছেন যে গাড়ির সামনে একটা বাচ্চা,
হঠাৎ দেখতে পাচ্ছি, রাস্তা ক্লিয়ার, কিন্তু আমি দেখতেছি গাড়ির সামনে একটা বাচ্চা বসে। তো আমি তোর বাচ্চাটা ইচ্ছা করে আমার মনে আমি গাড়ি ব্রেক করি, ব্রেক করলে কি দেখা যাচ্ছে যে পিছের থেকে ডাক দিতেছে, ভাই কি করেন ভাই, আস্তে চালান ভাই, লাশটা তো ব্যথা পাইতেছে, এরকম স্বামীটা আমাকে বলতেছে। তো কিছু দূর যাওয়ার পরে দেখতেছি যে একটা বিলাই, যেটা আসলে সাধারণত বিলের মতো না,
কিরকম
একটা বিলাই যেটুকু হয় ওটা সে তিনটা বল আমার সামনে গাড়ির সামনে দিয়ে দৌড় দিচ্ছে, ইমুড়ো থেকে ইমুড়ো যাচ্ছে, এরকম হচ্ছে। তো এরকম হতে হতে আমি শেরপুরে চলে যাই। শেরপুরে
তখন কয়টা বাজে? শেরপুর,
শেরপুর যেতে যেতে আপনার সন্ধ্যা হয়ে যায়। তো সন্ধ্যার পরেই আমি ওই রাস্তায় ঢুকি, ওনাদের যে জায়গাটা ওখান থেকে আর 20 কিলো যেতে হবে। তো ওই 20 কিলোতে আমার দেরি করে ফেলায়, রাস্তাটা ছিল ভাঙ্গা আর লাশ নিয়ে যাচ্ছি ভাঙ্গা রাস্তা, তো চাকি খাইলে। তো লাশটা নিয়ে যখন ওনাদের বাড়ির সামনে যাই, চাচারা ছিল ওনার কান্দাকাটি করে, যখন লাশটা নামায় তখন 10টা বাজে,
রাত 10টা বাজে।
জি, তো ওনাদের এখানে এরকম পরিস্থিতি, আমরা লাশ নিয়ে গেলে কি করি, গাড়িটা ধুয়ে আনি, কিন্তু ওনাদের ওখানে পানির কোনো ব্যবস্থাই নেই। গাড়ি ধুতে অনেক কষ্ট, ভাবলাম যে ধোয়া লাগবে না, একবার রাখা যায় দুমনি, গাড়িটা টান দি। তো যখন চলে আসি ফুলপুর, এই শেরপুর ইস্টানে, ইস্টানে আসার পরে ভাবলাম যে একটা টিপ নিয়ে যাই, খাইলা গেলে তো হইব না, একটা টিপ নিয়ে যাই, কিছু টাকা পাবো। একটা লোক আসলো মুরব্বী, অনেক দাড়িওয়ালা, আইসা বলতেছে বাবা যাবা? আমি কোথায়? বললো যে আমি ছাগল নিয়ে ঢাকা যাবো। কয়টা খাসি? বললো যে 25টা খাসি আছে, কত টাকা ভাড়া লাগবে? তো আমি ভাড়ার ব্যাপারে কথা বললাম, বলার পরে বললো যে আচ্ছা ঠিক আছে আসো। খাসি গুলা গাড়িতে উঠাই, একটা একটা করে গইনা উঠাই, 25টা খাসি। ভালোই আসতেছি, লোকটা মুরব্বী সামনে বসছে আর খাসিগুলোর পিছনে, খাসিগুলো বসছে পিছনে, পিছনে বান্ধা রাখছি রশিদা যে লাভ দিতে না পারে, ওরকম করে এক একটা লোক এক একটা বান্ধা, কেউ খুললেও নিতে পারবো না, এরকম ভাবে বান্ধা মোড়া রশিদা। গলার ভিতরে তো ছোট একটা রশি লাগানো থাকে, ওটার ভিতরে মোড়া রশি ঢুকে ঢুকে একটা তার একটা একটা তার একটা এরকম করে প্যাচ দিয়ে বাঁধছি যে লাভ দা যায় একটা না যেতে পারে। কিছু দূর আসার পরে ফুলপুর নামে একটা জায়গা আছে, ওই স্থানে যখন আসি তখন বলতেছে যে কিছু খাবো, একটু দাঁড়াও। তখন রাত পরাই 2টার মতো তো বাজে। তো আমরা খাওয়া দাওয়া করে বাইর হলাম, বাইর হয়ে মাল চেক করতে যে দেখি খাসিগুলো ঠিকঠাক পথ আছে কিনা, চেক করতে যায় দেখি 2টা খাসি নেই, 2টা খাসি নাই। তখন আমি জিজ্ঞাসা করলো যে লোক মুরব্বী আমাকে, যে আমার পার্টি, আমরা যাকে পার্টি বলি, তো পার্টি আমার জিজ্ঞেস করলো যে আমার 2টা খাসি নাই কেন, তুমি 2টা খাসি কি করছো? তো আমি বললাম দেখেন কাকা, আপনিও সামনে বসা আমিও সামনে বসা, 2টা খাসি নাই এটা আমি কিভাবে বলবো? তখন উনি আমার বললো যে তোমার ভাড়া দেবো না, হ্যাঁ তুমি আমার 2টা খাসি ফালা দিছো, তুমি 2টা খাসি বান্ধো নাই, কিন্তু ওনার সামনে আমি সবগুলো খাসি বাঁধছি। তো যখন রশি দিয়ে আবার বাঁধলাম ঠিকঠাক করে, তো উনি বলতেছে আমি পিছে বসবো, আমি সামনে বসবো না, আমি পিছে বসবো, আমার খাসি যদি কেউ নেয় আমি দেখবো। তো পার্টি সে পিছে বসবো, বোক আমার মতো আমি চালাইতেছি। তো ওইদিকে আর কোনো সমস্যা হয় নাই আপনার। তো মাওনা চৌরাস্তা পারানোর পরে দেখি তেমন বেশি গাড়ি ঘোরা নাই রাতে, মাওনা চৌরাস্তায় যে দিকটা পার্কের এই দিকটা দেখবেন অনেক অন্ধকার, অনেক গাছগাছারি। তো এদিকে আসার পরে পার্টি কি করেছে, মা গো বাবা গো চিল্লান দিয়াই ব্রেক ব্রেক বাবা ব্রেক বাঁচাও বাঁচাও। তখন আমি গাড়ি ব্রেক করছি, শব্দ হই না, ব্রেক করছি আর পাটি আমারা হালায় থুয়া, তার খাসি মাসি হালায় থুয়ে দৌড় কি হ্যার কি আর ধরন যায়, হ্যার দৌড় দেখা আমিও হ্যার লগে লগে দৌড়াইতেছি, কিছু কিছু পরে বলতেছে যে আমার খাসি খেয়ালায়, মানে খাসি খেয়ালায় আইলাম, হ্যার লয়া কে খাসি খেয়ালায় আইসা, হ্যাঁ কইতেছে যে এনে তো আসিল আমার খাসি খেয়ালায়। তো ওখানে আর কিছু হয় না, ওখান থেকে আবার টান দি।
মানে কি দেখেছে সে?
সে দেখেছে নাকি দুজন লোক, একটা ছোট একজন লোক বড়, তার খাসি টান দিতেছে, এটা দেখে উনি দূর দেয়, হয়তো ওই ভয়ের কারণে তখন কিছু করে নাই। তো তখন পিছে বসে, তো ওই
মানে তারা কি ট্রাকের ভিতরেই আপনার পিকআপের উপরেই ছিল?
পিকআপ তো খোলা, পিছনে বসা ছিল, পিছনে এরকম ধৈরা বসে আছে, যে পিকআপের সাইডে যে ইয়াগুলা থাকে চলন্ত পিকআপের ভিতরে দেখতে পাচ্ছে যে ছাগল টান দিতেছে, তখনই সে চিল্লাফাল্লা করে উঠছে। তো সেখান থেকে কিছু দূর যাওয়ার পরে আবার উনি চিল্লায় উঠে, চিল্লায় উঠে এবার আর কোনো দাঁড়া দেয় না, আমি তো ব্রেক করি, ব্রেক করাই দেখি যে দুইজন লোক অনেকটাই লম্বা, 2টা খাসি দুই হাতে নিল আর কি, দুইজনে দুই হাতে নিয়ে আনাম খাসি মুখের ভিতরে ঢুকাই দিছে। ঢুকাই দেওয়ার লগে খাসির যে মাথাটা থাকে ওই মাথাটা আর কি আমরা পরে দেখতে পাই, এই ঢুকাই দেখুন দেখা ওই দুইজন লোক দেখা, ওই বুড়া আঙ্কেল দৌড় হ্যাঁ পিছে পিছে আমিও দূর গাড়ি হালাচ্ছি, গাড়ি আর ছাগল মাগল থাক আমরা আগে বাসি। দিলাম দূর রাস্তায় কেউ পাই না, অনেক দূর যাওয়ার পরে দেই রাস্তায় টহল পুলিশ। ওনারা আমার আমাদের দূর দেখা খারাপ খারাপ করতে আইসো কি হয়েছে, আরে স্যার এই সমস্যা এই হয়েছে, আমাকে খাসি খায়াল হইতেছে। তো ওনাদের গাড়ি নিয়ে আর টহল পুলিশ নিয়ে আসলো, আইসা দেখে যে আমাদের আরো দুইটা খাসি নাই, দুইটা খাসি নাই। এই দুইটা খাসি হয়েছে কি, যে আপনার যে পিক আপের সাইডে যে ফাঁকা থাকে ওই ফাঁকার ভিতরে মাথাটা লাগে আছে আর বডি নাই, রক্ত গুলা নিচের দিকে মানে জর্জরায় পড়তেছে, মনে হয় যে হবাই জবাই দিছে, রক্ত গুলা জর্জরায় পড়তেছে। পুলিশরাও দেখা ভয় পায়, আমরাও ভয় পাই, কিরে কি হইলো। কেউ যদি কাইটা নিয়ে যায় তাহলে তো আমরা দেখতাম, কিন্তু দুজন লোক দেখলাম অনেক লম্বা বড় বড়, দুই হাতে দুইটা খাসি নিয়ে মুখের ভিতরে ঢুকা দিল, কিন্তু আইসা দেখি মাথাটা ওই জায়গায় লাইগা রয়েছে, রক্ত গুলা নিচের দিকে পড়তেছে, মাথাটা জিরবাটা বাইর করুনো, চোখ দুইটা বড় বড় রয়েছে খাসির, এরকম অবস্থা আর কি। তো পুলিশরা আমাদেরকে বুঝায় শুনে অনেকক্ষণ রাখলো, রাইখা মাথা দুইটা ওনারা রাইখা দিছে ওখানে, যে এগুলো কেন ফালা দেন, রাইখা দিয়া ওই চাচারে বুঝে বুঝে আমাদেরকে পাঠাইলো। ওই তখন পাঠাইতে পাঠাইতে আজান দিয়ে দিছে, তারপরে আর ওখানে কোনো সমস্যা হয়নি।
আচ্ছা, এইখানে মানে আমার একটা প্রশ্ন আছে, যে আপনারা যখন বাকি খাসিগুলো কি মানে খুব স্বাভাবিক ভাবে ছিল না?
বাকি খাসিগুলো স্বাভাবিক ভাবে ছিল, তো যে দুটা খাসি ধরছে আর বাকি খাসিগুলো মনে করেন অনেক চিল্লা পাল্লা করছে। যখন আমরা দৌড় দিছি তখন আর কি শুনতেছি, তখন কি আর ওদের খবর আছে যে কে কি করতেছে, তখন তো
বিষয় হচ্ছে যে রেহান দেখ যে চলন্ত গাড়ি আশেপাশে মানুষ নেই, হঠাৎ করে মানুষ কোথেকে আসবে যে খাসি কেটে নিয়ে যাবে,
কেটে নিয়ে যাবে সেটাই
চলন্ত গাড়িতে,
চলন্ত গাড়িতে উনি চিল্লায় ফেলা উঠছে মাগো বাবা গো আমার বাঁচাও,
এবং একবার না দুইবার।
জি
মানে এটা তো
মানে আপনার মানে এরপরেও কি আপনি রাতে ট্রিপ মারেন এখনো?
এখনো আমি মাসের ট্রিপ মারি
রাতেই।
জি
আপনার ভয় লাগে না যে এরকম ঘটনা যদি আবার ঘটে?
এখনো ওরকম ভাবে ভয় লাগে না, আপনার মনে করেন যে এখনো মাসের ট্রিপ মারি আর আমি এখনো রাতে গাড়ি চালাই বেশি, কারণ দিনে পুলিশের অনেক ঝামেলা হয়তো, এই জন্য রাতে চালাই বেশি, সরি, তো এই জন্য রাতে ট্রিপ মারি বেশি।
আচ্ছা,
এখন আর ওরকম ঘটনা হয় না।
এই ঘটনাটা শোনার পর আর এই আম গাছের দিকে তাকায়া মনে করো আমার
সব জায়গা
এমনি তো
ঠান্ডা লাগতেছে ভাই,
বাতাস অনেক বেশি,
সেটাই
বাতাসও বেশি,
গলায় বসে গেছে,
গলা বসে গেছে হাসান ভাইয়েরও,
এমনি অনেক কাশি আইতেছে ভাই।
বন্ধু গল্প তো সবারটা শুনলাম, বাচ্চু ভাইয়ের গল্প শুনলাম, জামিল ভাইয়ের গল্প শুনলাম, হাসান ভাইয়ের গল্প শুনলাম, চল এবার একটা জায়গায় যাই, যাবি প্লিজ?
কুই
চল, আমার ওই যে ভূতের মার ভিটা আমার তখন থেকে টানতে,
মানে ওই যে জামিল ভাই যেটা বললো মানে কি তোর যাইতেই হবে?
চল না আমার সবাই মিলে হাঁটতে হাঁটতে যাই।
জামিল ভাই কি অবস্থা, মানে কি মনে করেন যাওয়া যাবে?
আমরা তো দেখা যাচ্ছে যে এইখানটাতে অনেক সময় কাটালাম, দেখা যাচ্ছে এই জায়গাটা তো আর বেশি সময় আমার মনে হয় না যে থাকা উচিত হবে। তাহলে
আমিও এই জিনিসটা আমিও মনে মনে ভাবতেছিলাম যে এই জায়গাটাতে আর বেশি সময়,
আরো দেখা যাচ্ছে যে শীত লাগতেছে শীতের দিন।
চলেন আমরা আমরা কি কিছু ট্রান্সপোর্ট পাবো নাকি হাঁটতে?
আমরা হাঁটতে হাঁটতে আমরা যাই দেখি কোন গাড়ি পাই কিনা, সম্ভবত না পাইলে
আমরা গাড়ি দিয়ে যাবো, না
হয়তো রাস্তার ভিতর কোন নসিমন টসিমন থাকতে পারে, অটো রিক্সা থাকতে পারে।
ওকে তাহলে বাচ্চু ভাই চলেন উঠি আমরা।
ডর মানে ভয়, রাতের অন্ধকারে হারিয়ে গেল সব অনুভূতি, নাকি মনের অন্ধকারে জমা হলো কিছুটা, হয়তো বিশ্বাস করেছেন কিংবা করেননি, কিংবা কোন একটি সময় হঠাৎ করেই ডরের কোন একটা ঘটনা আপনার সামনে যদি হাজির হয়, হোক বা না হোক ডর কিন্তু সামনের সপ্তাহে আবারও হাজির হয়ে যাবে, ঠিক রাত 11:20 বৃহস্পতিবার। আজি কি প্রিয়া তার টিম সুমন ও রেহান এবং লোবানের সাথে, সে পর্যন্ত শুভরাত্রি, বিদায়।
This track was downloaded from FusionBD.com.